Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং সপ্তাহান্তে আরো একবার স্বাগত। আজকে আমার সঙ্গে অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি তার জীবনের গল্প বলার জন্য এখানে আছেন, নিশ্চয়ই আপনারা জানেন। আমি কথা না বাড়িয়ে শুরুতেই তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং একই সাথে আপনারা নিয়ম কারণ নিশ্চয়ই জানেন হ্যালো 8920 তে পার্টিসিপেট করার, সেটি আমরা একটু পরপরই অনুষ্ঠানের মাঝে মাঝে বলে দেব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমার সঙ্গে থাকবেন। ওকে, প্রথমে আমি আপনার নামটা জানতে চাচ্ছি। আপনার নাম?
ফাতেমা জামান।
ফাতেমা জামান, বর্তমান বয়স কত?
39
বছর। আর দেশের বাড়ি?
পিরোজপুর।
পিরোজপুর। পিরোজপুরের ফাতেমা জামান আজকে এখানে জীবনের গল্প বলতে এসেছে। 39 বছর বয়স্ক একজন নারী এবং তার যে জীবনের গল্প সেটা নিশ্চয়ই আমরা শুনবো। জি, আপনি বলুন একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে।
আমার বাবা ডিফেন্সে চাকরি করতো।
আচ্ছা।
তখন উনি শহীদপুর রংপুর বগুড়াতে বেশিরভাগ জব করতো, ওখানেই আমার জন্ম।
বগুড়াতে জন্ম?
হ্যাঁ। তারপরে যশোর থেকে রিটায়ার করে, তখন আমি অনেক ছোট।
যশোর থেকে রিটায়ার করে?
হ্যাঁ। আচ্ছা, অনেক ছোট। তারপরে চিটিয়াঙ্গে আসে, চিটিয়াঙ্গে এসে ওখানে বাড়ি করে। আমরা চার বোন, দুই ভাই, আমি বড়।
ওকে, আপনার বাবারা কয় ভাই?
চারজন।
চারজন, ওখানে কি দুই ভাই দুই বোন নাকি চারজনই?
না না, চারজনই ভাই।
চারজনই ভাই। আপনার বাবার অবস্থান কত ছিল?
উনি সবার ছোট।
সবার ছোট ছিলেন।
আর আমার বড় চাচা, ওনার ছেলে মেয়ে চারজন, দুই ছেলে দুই মেয়ে।
আচ্ছা।
তার ভিতরে আলম ছিল ছোট।
আচ্ছা।
আর উনি ছিল তিন নাম্বার আর কি, চার ভাই বোনের ভিতরে উনি তিন নাম্বার।
আলমের কথা বলছেন আপনি?
আলমের কথা। হ্যাঁ।
আচ্ছা।
তা হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসে বেড়াতে, ও সেনাবাহিনীতে জব করে।
আচ্ছা।
জব করে কিন্তু আমাদের সাথে তেমন একটা আসা যাওয়া নাই, যোগাযোগ নাই। আমি ছোটবেলায় দুইবার দেখছি আর কি
আলম।
হ্যাঁ, আমার বড় চাচার ছেলে মেয়েকে আমি দুবার দেখছি, কিন্তু ওই রকম মানে চিনি না আর কি। তা আমি যখন আসি তখন আমার বয়স হচ্ছে এলো 15, আর ওর আলমের বয়স হচ্ছে এলো 35। আমাদের বাড়িতে হঠাৎ করে আসে, আমার বাবা মা তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, হঠাৎ করে আলম আমাদের বাড়িতে আসলো এত বছর পরে। বলে যে না, এমনিতেই বেড়াতে আসছি। তিন দিন যখন হয়েছে তখন এখন বলতেছে যে চাচি মা, আপনার সাথে, আমার মাকে বলতেছে, আপনার সাথে আমার কিছু কথা আছে, মাইন্ড করবেন না তো পার্সোনালি। তখন মা বললো যে হ্যাঁ তুই বলতে পারিস, কেন না, আমি এসে বল কি বলবি। তখন আমার মাকে বললো যে চাচি আমি ফাতেমাকে বিয়ে করতে চাই।
মানে আপনাকে বিয়ে করতে চাই?
হ্যাঁ। তখন মা বাবা বললো যে না, এটা হয় না, আমরা আপনের ভিতরে এটা কখনোই সম্ভব না। আর তোমার বাবা মা নাই, যেহেতু বড় ভাই আছে বোন আছে, ওদেরকে জিজ্ঞেস করো, ওদের সাথে কথা বলো, ওরা যদি বলে তাহলে দেখা যাবে, কিন্তু আমরা আসলে পক্ষপাতিত্ব না, এই আপনের ভিতরে কোনো আত্মীয়তা করা ঠিক না। তুমি একটা ভালো চাকরি দিবি, তুমি অন্য জায়গায় বিয়ে করলে হয়তো ভালো হবে, পরক্ষণে দেখা যাবে যে তোমার বড় ভাই বোনেরা ওরা বিরূপ হয়ে গেছে, মানে ব্যাপারটা অন্যরকম হবে, তার চেয়ে তুমি বাড়িতে চলে যাও। কাজে না, আমি ওকে নিতে আসছি। তা মা বলে যে এটা তো হয় না, হঠাৎ করে তুমি নিতে আসছো, নিয়ে যাবে, এটা কোনো কথা না। তো তখন আব্বাকে আবার উনি রাজি করাইছে আলমের যে নিতে পারবে, কিন্তু আমার মা বলছে হ্যাঁ এক শর্তে দিতে পারি, যদি তোমার চাচাকে সাথে নাও বা ছোট ভাইকে তাহলে ফাতেমা যাবে। হ্যাঁ, সে কিছুইতেই মানে সেটা মানতে রাজি না। আমি দেরিতে দান বানতেছি, আমার কাছে মানে আইসে দাঁড়াই বলতেছি কি ফাতেমা রেডি হও তাড়াতাড়ি কইরা। আমাকে কেন এমন ভাবে বলতেছে, মনে হয় ওনার সত্যি আমি বউ, মানে খুব মানে ধমকি দিতেছে যে এখন রেডি হও, আমি বেবি নিয়ে আসছি, বেবির দাঁড়া করাই রাখছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। এখন আমি অবাক হয়ে তাকাইয়েছি। পরে মা বললো যে না, এটা হয় না, এখন মার সাথে আব্বার সাথে ঝগড়া লাগিয়েছে। আব্বা রাজি হয়েছে এক প্রকার, যে না কি হবে, তার তো ভাতিজা, হ্যাঁ সে রাজি হয়ে গেছে, কিন্তু আমার মা রাজি হয়নি, আমার মামাও রাজি হয়নি। তো বলছে যে হ্যাঁ এই শর্ত হইলে তুমি নিয়ে যেতে পারো। তখন করলো কি, সে রাগ করে চলে গেল, রাগ করে গেল, আবার বলে গেল যে আমি বাড়িতে যাচ্ছি, আপনারা ওকে নিয়ে ফাতেমাকে নিয়ে বাড়িতে আসেন, আমি বড় বোনদের সাথে। তখন আবার আমার বড় ভাই চাচাতো ভাই ও আবার সৌদিতে থাকে।
আচ্ছা।
হ্যাঁ, ও বাড়িতে নেই। তখন আমার ওই মানে চাচাতো বোন যেটা বড় ও আছে, ওই সবকিছু দেখাশুনা করে, তারপরে বলল যে বাড়িতে নিয়ে আসেন। তখন আমার মা মানে রাজি না, আসলে তখনও মা রাজি না, বলে যে না দেখবা, আমার মা বলছে যে না এখানে একটা গন্ডগোল অবশ্যই অপেক্ষা করতেছে, যে কাহিনী শুরু করছে, আমাদের মনে হয় না ওখানে যাওয়া ঠিক হবে মেয়ে নিয়া। তখন আমার বাবা বললো আমার বাড়ি আমি যাবো, যখন যাইতে বলছে যাব, তা আমার আব্বা আমাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে শুনতেছি আমার চাচাতো বোন বড়টা ছোটটা মানে এরা যে কি খেপা খেতছে। তারপরে আমার বড় ভাই ও সৌদি থেকে মানে বার্তা পাঠাচ্ছে যে এটা হবার সম্ভব না। কেন হবার না? মেয়ে লেখাপড়া জানে না। হ্যাঁ, মেয়ে এক নম্বর হচ্ছে মেয়ে লেখাপড়া জানে না, তারপরে হচ্ছে যে সে আমার বাবার অবস্থা ভালো না, গরিব। তখন এগুলো বলার পরে বাড়িতে যাইয়া অনেক মানে ঝগড়া জাতি কেমন শুরু হয়ে গেল। আমি কিন্তু নিরপেক্ষ, আমার কোনো ভূমিকা নাই কোথাও, আমি একদম চুপচাপ। কিন্তু কষ্ট লাগতেছে ভাইবা যে আল্লাহ আমি কি অপরাধ করলাম, আমাকে নিয়ে এরকম টানা যাত্রা শুরু হইলো কেন। এইভাবে গন্ডগোল করার পরে ও তো এক মাসের ছুটিতে আছে বাড়িতে, আমি আমার মেজের চাচার বাসায়, আমার আব্বা আর আমি আর ও তো ওর বাড়িতে, এরকম মানে দফায় দফায় চলতেছে ঝগড়া জাতি মিট মীমাংসা, কিন্তু কিছুই হচ্ছে না, সবকিছু জিরো। তখন অনেক রাগারাগি হয়েছে। একদিন রাত্রে হঠাৎ করিয়া ওর এক কলিগ ছুটিতে আসছে, ও এগুলো শুনছে, ও আবার আমাদের বাড়ির কাছে শুনে এখন বলতেছে কি ব্যাপার চাচার সাথে এরকম আলমের সাথে লাগছে কেন। তারপরে আমার মানে ফ্যামিলির সাথে আলাপ করে দেখে যে এই মানে ঘটনাটা বলে যে হ্যাঁ আমি জানি আমি সাক্ষী, এই চাচার মেয়েকেই তো মানে ওর নামে কাবিন করে রেশন খাইতেছিল।
কে বলছে এটা?
এটা ওর কলিগ, একজন কলিগ
বাসায় এসে তখন
আমার বাবাকে বলছে। হঠাৎ করে আমার মেজো চাচার সাথে এগুলো শুনে এসে বলে আরে ভাইরা জানেন আমার মেয়ের নামে তো এরকম রেশ, এই জন্যই তো বলে আমার বউ, আমার বউ বলে যে বিয়ে দিতে পারবেন না আপনি, বিয়ে দিতে
চাইলে কথা বলে বিয়ে দিতে চাইলে আপনি বিয়ে দিতে পারবেন না।
আচ্ছা, তখন আমার আব্বা বলে আরে তুই এত কিছু মানে লুকিয়ে রাখছিস, তুই আমাকে সরাসরি বললি তো হইতো যে এই অবস্থা, কিন্তু তারা স্বীকার করে না।
মানে আমি যতটুকু বুঝলাম যে আপনার নামে সে কোন একটা জায়গায় কাবিন না ফলস কাবিন জমা দিয়ে রেশন তুলছে সরকারি চাকরি,
কিন্তু আমরা জানি না আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই,
আপনাকে বিয়েও করেনি
না না না।
ওকে ওকে
না
ওকে, তারপর
সেই কারণেই সে আমাকে আনতে গেছিল। হ্যাঁ, ইনুর থেকে বউ দেখতে চাইছে যে তুমি 10 বছর হয় কাবিন করে খাচ্ছ, বউ খোঁটায় নিয়ে আসো, কিন্তু সে আমাদেরকে বলে নাই, লুকাইছে, কিন্তু ওই ছেলেটা বলে দিছে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, বলার পরে তখন আব্বা তো ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হইতো না। আমার আব্বা যখন বলছে আরে বেটা তুই আমার বড় ভাইয়ের ছেলে হয়ে আমার সাথে এরকম একটা ধোকাবাজি প্রতারণা করলি, আমি সরল সুদা মানুষ তাহলে তো তোকে তো আমার দেখতে হয়, যখন বলছে তখন আমার মেজো চাচা আবার আব্বার একটা মামাতো ভাই সেও অনেক মুরব্বী অনেক সিনিয়র, সে তারপরে আমি আমার আব্বা একাত্রে বসে খানা খেতেছিল, তখনও আমার বড় বোন চাচাতো বোন আর আমার চাচাতো ভাই আলম সে এসে করলো কি হুট করে বাসার ভিতরে ঢুকে গেল। ওদের বাড়ি একটু দূরে, কিন্তু দূরে ফাঁকা ফাঁকা, আমার চাচা মেজো চাচার বাড়ি আর ওদের বাড়ি একটু ফাঁকা। বাসার ভিতরে আসা আইসিয়ে বলে যে হ্যাঁ, আমার আব্বা যখন বলছে না যে হ্যাঁ আমি দেখে নেব, তখন বলে আমাকে কি দেখবি, আইসিয়ে জুতো খুইলা আব্বার মুখের উপরে ধরছে। তখন তিন চাচা বসা মুরব্বী, আমার বাবা ছোট
আর আলম এই কাজটা করেছে।
হ্যাঁ, আব্বা অবাক হয়ে তাকাই আছে আর আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি অলরেডি মানে চলে গেছি রুমের ভিতরে যে এখানে মুরব্বীদের সাথেই হচ্ছে, আমার তো এখানে ভূমিকাই নেই, আমি কোনো কথা বলিনি, আমি চোখ দিয়ে অটোমেটিক আমার পানি এসে গেছে। কষ্ট লাগছে যে সে সবাই জানে সে একটা ভদ্র ছেলে, আলম একটা খুব ভালো ছেলে, কিন্তু ও দিন থেকে সে মানে তার রূপটা মানে দেখা গেছে যে সে
মুরব্বীদের সামনে করলো। তারপর
আমার বাবাকে তখন আমার চাচা যে মুরব্বী, একজন মামাতো ভাই আর একজন আপন আপন চাচা মেজো চাচা, তখন বললে রে তুই তো ওর গায়ে শুধু জুতোই মারিস নি মুখে, আমরা দুই চাচা তিনও গায়ে জুতো মার হয়েছে, তোর তুই এত অভদ্র কবে হইলি? ওই যে বললো না আমাকে দেখে নেবে, আমি ওখানে সোনার টুকরো, আমাকে দেখতে পারবে না। আর ওদিকে আমার বড় বোন চাচা তো বোন যেটা ওনার বড় বোন, সে আমাকে সহকারে গালি গালাজ করতে। এখন দেখতেছি মা যা বলছে তাই ঠিক। এইভাবে এইভাবে দ্বন্দ্ব চলতে চলতে আলমের ছুটি প্রায় শেষ। হ্যাঁ, আমি কিন্তু তখনও বাড়িতে আমার আব্বা আর আমি, তখন আমার মা আবার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার, ওরা গেল বাড়িতে কোনো খবরও নাই আসেও না, আমার মা আবার চলে আসছে চিটিয়াং থেকে, আমার মা আবার পিরিশপুরে চলে আসছে, বুঝছেন? আইসে দেখতেছে আমার মা যেদিন আসছে তার 2 দিন আগে আবার আলমে চলে আসছে, ছুটি শেষ। এইভাবে এইভাবে গন্ডগোল চলতে চলতে পরে করলো কি, ও ছুটি শেষ দেখা ও অফিসে যাইয়া আবার 10 দিনের ছুটি নিছে।
আচ্ছা,
ছুটি নিয়ে তারপরে আবার দেশে গেছে। যাওয়ার পরে এখন আমার মা বাবাকে বলে, হ্যাঁ চাচি আপনিও আসছেন, ভালো হয়েছে, চলেন আপনাদের সবাইকে আমি এই সিটে নিয়ে যাবো। কেন এই ব্যাপারে আমি একাই ডিসাইড করবো কি করা যায়, কিন্তু এখনো সময় হয় না। ফ্যামিলি সবাই যখন এই ধরনের ব্যবহার করতেছে, আমাদের ভিতরে গন্ডগোল লাগছে, এটা আস্তে আস্তে আমি সমাধান করব। আর চাচাকে মানা করবেন যেন আমার অফিসে না যায়। হ্যাঁ, তা আমার মা বললো যে তুমি তোমার চাচাকে কেন জুতো মারলা, গালি গিলাস করলা? সে মুরব্বী বলতেই পারে যে তোরে দেখাই দেবে, তাই তুমি তো এই কাজটা করা ঠিক হয় না। সে একজন অনেক সরল মানুষ আর তোমাকে অনেক ভালোবাসে, তুমি এই ধরনের কিভাবে করলা? তখন আমাদেরকে ও নিজের টাকায় খরচ দিয়ে আমাদেরকে সিটে আমি নিয়ে আসে, আমরা বাসায় চলে যাই, ওই নিউটে চলে যাই। এরপরে এইভাবে আজকাল আজকাল কি রে কি বলবি কি বলবি কি সিদ্ধান্ত নিলে, তখন আমার মা আর কি বুঝতে পারলো যে আসলে এর ভিতরে ও চাচ্ছে যে এই ব্যাপারটা যদি এই নিউটে জানে তাহলে ওর ক্ষতি হবে, এই জন্য বিয়েও করবে না, কিছু না, ও আমাদের সাথে এরকম করতেছে, মেয়ে বিয়েও দিতে দেবে না। তখন আমার মা বাবার ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেল।
আমি ঠিক বুঝতে পারছি না, মানে জিনিসটা খুব কনফিউশন লাগছে, কারণ একটা জিনিস যেটা বুঝতে পারছি যে ও কোন একটা নকল নথিপত্র বা কাবিন দিয়ে যেখানে কাজ করতো সেখানে সরকারের ঘরে এই কাগজগুলো জমা দিয়ে সে লম্বা সময় ধরে প্রায় 10 বছরের মতো রেশন খাচ্ছে, যেটা সম্পূর্ণরূপে অবৈধ। যখন সরকারের তরফ থেকে তাকে কাগজপত্র এগেনস্টে প্রমাণ দেখাতে বলা হয়েছে, তখন এসে আপনাদের উপরে এরকম জোর জবরদস্তি করছে, কারণ বউকে তো দেখাতে হবে আলটিমেটলি, আপনি তো তখন
সে বলে না।
কিন্তু যখন আপনার বাবা এটা জানতে পারলো যে ওর কলিগের কাছ থেকে যে এই কাজটা সে করেছে, তারপর আপনার বাবা বলেছে তাকে দেখে নিবে, এবং তখন আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তারপর আপনার বাবা তার সঙ্গে কেন চিটং হয়ে গেল?
আমাদের বাড়ি না চিটং,
চিটং এ তাকে নিয়ে কেন আসলো? আবার
নিয়ে আসলো এই জন্য যে ওখানে যাই আপনাকে সমাধান দেবো এটা বলছে, কিন্তু আসলে তা না, আসলে সে ভয় পাচ্ছিল যে আমরা মানে অফিসে যাইয়া রিপোর্ট করলে হয়তো
কোনো কারণে ক্লেম করে তারা চাকরি
হ্যাঁ হ্যাঁ বলছে যে আমার অফিসের চতুর্সীমানে আপনি আসবেন না, আমি সমাধান দেবো। এইভাবে বেশ অনেকদিন যায়, এটা হচ্ছে আপনার 91 সালের আপনার মাঝামাঝির দিকে শুরু, ধরেন ওখানে 6 মাস, আর এদিকে ধরেন 92 সালের ডিসেম্বরের দিকে সমাধানটা মোটামুটি মানে লাইনে আসবে আর কি। তখন আমাদের সাথে এইভাবে চলে অনেক দিন থেকে, এ কোনো সমাধানই দেয় না। পরে আমার আব্বা করলো কি সিদ্ধান্ত নিলো, মা আব্বা যে না এ সমাধান যখন সে দিতেছে না অন্য কিছু করা লাগবে, আব্বার সাথে আমার মা সিদ্ধান্ত নিল, আব্বার সাথে আবার মার সাথে লেগে গেলো। আমার আব্বা বললো যে না ওয়েট করতে হবে, ও যখন বলছে আমার মা বলছে যে না এখানে কখনোই এই কাজটা সম্ভব না, এটা তুমি বললে হবে না, তোমার ভাইস চেয়ারটা এই জন্য তুমি বুঝতে পারতেছো না। এটা নিয়ে আমার মা বাবার সাথে অনেক বড় একটা দ্বন্দ্ব লাগে ফ্যামিলিগত। লাগার পরে একদিন করে কি আমার মা রাগ কইরা, ওখানে তো আবার পাহাড়ি এলাকায় পাহাড়ি গ্রাম আছে, পাহাড়ি গ্রামে আমার মা চলে যায় রাগ কইরা। পরে খুঁজে খুঁজে পাইনা, পরে প্রশাসনের লোকজন মিলে তারপর আমার মাকে খুঁজে বাইর করে যে পাহাড়ি গ্রামে এক বাসায় বসে আছে, পরে নিয়ে আসে। নিয়ে আসার পরে বলে যে হ্যাঁ আমার মেয়েকে নিয়ে এরকম শুরু করছে, আমার মেয়েটা না বিয়ে দিতে পারবো না কিছু, না ও করবে, এটা তো খুব খারাপ কথা, এটা মানে ওর বাবা বুঝতে চাচ্ছে না। পরে আবার কি করলো সিদ্ধান্ত নিলে যে হ্যাঁ মেয়েকে এবার আমরা নিজের অন্য জায়গায় বিয়ে দেবো, ওর কথা আর শুনবো না। এখন আমার মামা তারপর বাবা সবাইকে নিয়ে আমার বাবা পরে রাজি হইলো যে ঠিক আছে। তখন ওই মুহূর্তে টাকা পয়সার অনেক সমস্যা, তা আমাদের অনেক গরু ছিল, পরে একটা গরু বিক্রি করলো, ছাগল বিক্রি করলো, ধান ছিল অনেক, ধান হইতো ওই সময়, বিক্রি করিয়া অনেক টাকা পয়সা নিয়ে ফ্যামিলি সব পিরিসপুরে চলে গেল যে দেশের বাড়িতে মেয়েকে বিয়ে দেবো। পরে দেশের বাড়িতে এরকম কয়েকটা জায়গা এই করার পরে এক জায়গা মানে আমার বিয়ে হ্যাঁ সব ফাইনাল হইলো। হঠাৎ করে সে আবার 10 দিনের ছুটি, কার কাছে খবর পাইছে না, ফ্যামিলি জানাইছে কে জানে, ফ্যামিলি সম্ভবত জানাই না, হয়তো আমার মেজো চাচার দিক থেকে হয়তো কেউ জানাইছে, আইসে আমার বিয়ে ভেঙে দিল।
এসে বিয়ে ভেঙে দিল?
হ্যাঁ ভেঙে দিল, আর বললো যে আমি ই করবো কেস করবো আমার বউ। তখন আমার মানে আব্বার মাথা নষ্ট হয়ে গেল, মারও মাথা নষ্ট হয়ে গেল, কি বলে না বলে,
মানে বিপদ শুধু ওরা না বিপদে আপনারা মাথা নাই করতে, কারণ এইরকম যদি কাবিন নামা ফলস কাবিন নামে নিয়ে দৌড়াদৌড়ি করে তাহলে আপনারা তো বিয়ে স্বাধীন হয়ে
যাবেন। সেইটাই তো,
এবং একই সাথে আমার তো মা তো বিপদ।
হ্যাঁ আমার মা তো মানে মাথা নষ্ট হয়ে গেছে, আমার মা একটু কিন্তু লেখাপড়া বেশি বুঝছেন, বাবা ওইরকম কোনো লেখাপড়া না।
জি
তখন আবার আমাদেরকে নিয়ে আসলো সিটিয়াঙে ফেরত, বিয়ে ভাইয়া ভেঙে দেওয়ার পরে তখন তো আমার মা সিদ্ধান্ত নিল যে না এটা অফিসে অবশ্যই জানানো উচিত,
মানে ওর অফিসে।
হ্যাঁ
ওকে,
তারপরে আমরা আমার মামাও ছিল সাথে, আমার মামা সহ তারপর মা বাবা আমি সহ অফিসে আসি। ও তখন হচ্ছে আপনার 91 এই তো শেষ হলো, হ্যাঁ হ্যাঁ 92 ডিসেম্বরে।
আচ্ছা
ডিসেম্বরে
আলমের বাবা কি বলছিল যে?
না না আলমের বাবা তখন নাই তো, মারা গেছে,
তখন মারা গেছে,
মাও নাই,
মাও নাই। তো বলুন আপনারা তার অফিসে গেলেন। হ্যাঁ তারপর?
হ্যাঁ অফিসে আসার পরে বিস্তারিত ঘটনা যা হয়েছে শুরু থেকে আমরা ওগুলো সবকিছু অফিসকে জানানো হয়েছে, ওর আলমের অফিসে ওগুলো সবকিছু জানানো হয়েছে যে সে এতদিন থেকে এতদিন এ ধরনের ই হয়েছে। এখন অফিসিয়ালি ও যে ইনচার্জ কোম্পানির, সে তো চাবে যে একটা ছেলে যাতে ভালোভাবে চাকরি করে, হ্যাঁ সমাধানে আসে, এই ব্যবস্থা করতে। আর যখন শুনলো যে আমার আব্বাও মানে ডিফেন্সে চাকরি করতো, তখন তারা অনেক খুশি। আরো শুনছে সে আপন চাচা, তখন আরো খুশি। কিন্তু সে আমার চাচা তো ভাই আলম, তখন স্বীকার করে নাই যে আমি আপন চাচা তো বোন বা সে চাচা। ওখানে বলছে যে না সে আমার বাড়ির কাছেও যাইতে পারে নাকি, হাঁটতে পারে নাকি, তাকে চিনি না তো।
অফিসে বলেছে?
হ্যাঁ সে আমাকে, সে আমার চাচা না। তখন ওনারা তদন্ত করে দেখে যে না সে আপন সত্যি চাচা। তখন আমার চাচা তো বোন বড় যে, সে আবার স্বীকার করছে যে হ্যাঁ সে আমার ছোট চাচা, আমি আমার বাবা বড়। তখন এখন ওনারা সিদ্ধান্ত নিলে সে তো রাজি হবেই না, বলে যে আমার জব যদি চলে যায় যাবে, কিন্তু সে মুরুক্ষু মেয়ে, মুরুক্ষু মেয়ে আমি বিয়ে করতে পারবো না।
আমি ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি আবারও। একটা হচ্ছে যে আপনারা তো বিয়ে করবেন না বলেই অফিসে গিয়ে ক্লেম করেছেন নাকি? অফিসে গিয়ে?
না না সরি, হ্যাঁ এখানে
মানে
হ্যাঁ অফিসে গেছি কমপ্লেন করার পরে, আমার বাবা ডিফেন্স চাকরি করে, ও চাকরি করে, এখন বলে ছেলেও আমাদের মেয়েও আমাদের, আমরা যা করি ওইটা আপনাদের ফয়সালা মাইনে নিতে হবে। তারা সিদ্ধান্ত নিল যে আমাদের সাথে, আমার সাথে, তার আলমের সাথে বিয়ে দিবে।
কারা সিদ্ধান্ত নিল
এটা? অফিস,
অফিস থেকে সিদ্ধান্ত নিল,
অফিস থেকে একদম রেকর্ড অফিস। হ্যাঁ তখন আমার আব্বা রাজি হইল আর কি।
কিন্তু তখন আবার আলম বিগড়ে গেছে, আলম রাজি না বিয়ে?
না
তখন আলম বিগড়ে গেছে, আলম চাচ্ছে না বিয়ে হতে।
না
একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে যেই সংস্থাতে উনি কাজ করত সেখানে এই জিনিসটা যে ভুয়া, একদিন যাবত যে জিনিসটা করেছে সেটা যে ভুয়া, এটা প্রমাণিত হলে তো ওটা চাকরি থাকার কথা না। এখানে তো কম্প্রোমাইজ করা।
হ্যাঁ 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 কম্প্রোমাইজ করছে, এই জন্য যে সে আপন চাচা, চাচা তো বোন। হ্যাঁ আর সে যেহেতু করছে, মেয়েটাও দেখতে শুনতে খারাপ না, কেন হবে না, অবশ্যই তুমি করবা, এইটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে আপনার ছেলে আপনার, আমাদের ছেলে আপনার, মেয়েও আমাদের, ছেলেও আমাদের, আমরা যা বলবো ওইটা আপনার মাইনে নিতে হবে। আমার আব্বা আবার এটা মাইনে নিয়েছে, তখন সিদ্ধান্ত নিলে কিন্তু আলম বিয়ে করতে চায় না। হ্যাঁ আলম রাজি না, ও বলতেছে, আলম বলতেছে যে আমার চাকরি চলে যাক, কিন্তু আমি বিশেষ করে আমার মানে বাবা গরিব, হ্যাঁ তারপরে আমি লেখাপড়া উচ্চ শিক্ষিত না, এই জন্য সে বিয়ে করবে না।
একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আমরা বুঝতে পারছি যে সামনে ঘটতে যাচ্ছে। একটা হচ্ছে যে সে এতক্ষণ দৌড়াদৌড়ি করলো বিয়ে করার জন্য, অন্য কোথাও বিয়ে হতেও দিতে চাচ্ছে না, যখন তার বিপদ হওয়ার সম্ভাবনা, ঠিক ওই মুহূর্তে অফিস থেকে সিদ্ধান্ত আসলো ঠিক আছে তোমরা তাহলে বিয়ে করো, অফিস একটা খুবই উদারতার পরিচয় দিল কারণ তার চাকরি থাকার কথা না, তখন সে আবার বিয়ে করতে চাচ্ছে না। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওকে বলেন তারপর?
তখন যখন চাচ্ছে না তখন ওকে মানে মানে কি বলবো, ওকে খেপানোর জন্য করলো কি, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলো, আমরা তো সবাই রাজি। হ্যাঁ ও ও করলো কি করবে না সেটা পরে দেখবো, কিন্তু তুমি কি বলো, তুমি কি রাজি? এখন আমার বাবা মা যখন ওদের কথা মাইনে নিয়েছে, আমি বলছি আপনারা যা করেন সেটাই আমি রাজি। তখন করলো কি, 10টা ছেলে আইনে আমার সামনে দাঁড়া করাইলো, 10টা মানে ছিল ছেলে আইনা, বললো যে এই মেয়ে কি তোমাদের পছন্দ হয়? ও যখন ঘৃণা করছে না যে আমি মুরুক্ষ জুঙ্গলি গরিবের সন্তান কেন বিয়ে করবো, ওকে বিয়ে করে তো আমি সারা জীবন সুখী হইতে পারবো না, সমাজে নিয়ে চলা যাবে না। তখন মানে ওনাদের অফিসের সিনিয়রদের লাগছে যে মেয়েটার তো কোনো দিকটা আমি ওই ধরনের কিছু দেখতেছি না, আরো আপন চাচা তো বোন কেন হবে না। হ্যাঁ 10টা ছেলে দাঁড়া করাই আমাকে বলতেছি কি, এর ভিতর থেকে দেখো তোমার কাকে পছন্দ হয়। তখন আমি কিছুই বলিনি, আমি একদম নীরব, নিচে মাথা দিয়া চুপ করে আছি, আমি কিছু বলি নাই, কিন্তু ছেলেরা পছন্দ করছে আমাকে, সবগুলোই পছন্দ করছে। এখন যেই করছে তখন সিনিয়ররা বলতেছে যে দেখছিস তুই তো মুরুক্ষ জঙ্গলি কত কিছু বলতেছিস, আর এই 10টা ছেলে যে ওকে পছন্দ করলো বিয়ে করার জন্য, তুই কেন করবি না, তোর করতে হবে, ওদের না করলে তোর চাকরি চলে যাবে, উপরের এপর চলে গেছে। এখন উপর থেকে ওনারা পারমিশন নিছে যে আমরা এই ব্যাপারটা সমাধান করার চেষ্টা আছি, ও যদি বিয়ে করে ফেলা এই মেয়েকে তাহলে ব্যাপারটা আমরা সামলিয়ে নেব, তাহলে ছেলেটার কোনো সমস্যা হবে না, মেয়েটারও সমস্যা হবে না। এখন তারা এটা কি করছে, ওরা মনে করছে কি যে বিয়ের পরে হয়তো মানে ও ঠিক হয়ে যাবে আর কি। তখন আমি কোনো কথা বলিনি এখানে, আমি বলছি আপনারা যা করেন ওইটে ইয়েছে চুপ আছি। তারপরে তারা করলো কি, সিনিয়র যারা ওরা লোক ছেলেদের পাঠাইয়া মার্কেট টার্কেট করালো, মানে যতটুকু দরকার বিয়া বিয়া মানে করার জন্য, মানে অতটা মোটামুটি আর কি, মোটামুটি ধরেন একটা নাকফুল, তারপরে একটা সুতি শাড়ি, একটা এমনি একটা রাকসাই সিল্কের একটা শাড়ি নর্মাল আর কি, তারপরে জুতা মানে টুকি দেখি আর কি কোন রকম আর কি, এ ধরনের সবকিছু মার্কেট করে নিয়ে আসছে। তারপরে নিয়ে আসে, তারপরে এক সিনিয়রের বাসায় ওর ওর মানে দায়িত্বে ছিল যেই কোম্পানির, ওনারই বাসায় সবকিছু আয়োজন করা হয়েছে। এরকম মানে তিন দিন এরকম সমস্যা যাওয়ার পরে তিন দিনের দিন আর কি বিয়েটা হয়। তখন ওনার বাসায় আমাকে মানে ওনার বাসায় আমার বিয়েটা হয়, বুঝছেন?
কার বাসায় এটা?
এটা ও সিনিয়র মানে সুবেদার মিজর আর কি,
সিনিয়র কোন এক কলিগের বাসায় আপনার বিয়েটা হয়। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, তারপরে ওনারা তো খুব খুশি যে না আমরা একটা ব্যবস্থা মানে একটা পজিশনে আসছি, কিন্তু ও খুশি না, ও খুশি না এই জন্য যে সে তো চাইনি, মন থেকে তো চাইনি আসলে।
আচ্ছা, তাহলে সে কি চেয়েছিল? আমি তো পরিষ্কার হতে পারছি না।
হ্যাঁ, সে চাইছিল ওই যে ইনুর থেকে তার বউ দেখতে চাইছে আমাকে, ওইভাবে সে আইনে আমার বউ দেখাইয়া কাজ সাইরে আমাকে বিদায় দিতে চাইছিল, এই ধরনের একটা।
সেটা সে পারে নাই,
সেটা পারে নাই, সে ক্ষিপ্ত। হ্যাঁ, সে এই জন্য ক্ষিপ্ত, বুঝছেন? আর কিছু না। তখন হওয়ার মানে ওখানে বসে বিয়েটা হলো, আবার মানে আজকে বিয়ে হলো, দুই দিন পরে আর কি ওখানে ক্যান্টনমেন্টে মানে আমাদের বাসা দিল আর কি, কোয়ার্টার।
জি,
কোয়ার্টার সাথে সাথে দিল। এর মধ্যে আবার হলো কি, আমার মা বাবাকে বললো যে আপনারা যাবতীয় যত কিছু সংসারিক জিনিসপত্র লাগে, আমার মামাও ছিল সাথে, তখন বললো যে আমার মা বাবা মামা এরা একাত্র ইয়া, তারপরে ওই ইনচার্জ কিছু লোক এরা সবাই একাত্র মার্কেট টার্কেট করে যাবতীয় যা জিনিসপত্র সংসারে লাগে সবকিছু কিনা আমাকে বাসায় উঠে দিল আর কি। কিন্তু যার বাসা দিয়ে হয়েছে ওই বাসায় আমি দুই তিন দিন ছিলাম। তারপরে আমি ওই বাসায় বসেই মানে বাসর রাত হয়েছে, বাসর রাতটা ওই বাসায় বসে হয়েছে। প্রথম রাত্রে হলো কি, আমার সাথে তেমন একটা কথা বললো না, শুধু বললো যে নাও সুতি একটা শাড়ি চাইলে দিল যে শাড়িতে পরে শুয়ে পড়ো। তখন আমি শুয়ে পড়লাম, আর বললো যে সালাম কেন করতেছো, সালাম আমি তো তোমাকে বিয়েই করিনি, মন থেকে সালাম করার তো প্রশ্নই আসে না। তখন আমি চুপ করে আছি, কিছু বলি নেই। তখন বললো যে শাড়িটা পাল্টে শুয়ে পড়ো, আর তুমি আমাকে ইসে আমার চাকরি বসাবার জন্য আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমাকে ভুলে দেও। তখন আমার মানে আমি তখন মানে সাহস, আমার তো শরীর কাঁপতেছিল অনেক ভয়তে, এত শরীর কাঁপতেছিল যে আমি কোনো আর মানে ওর মুখের দিকে আলমের মুখের দিকে তাকাইতেই পারতেছিলাম না ভয়তে। তারপরে আমি মানে সাথে সাথে আমার কান্না এসে গেছে কথাগুলো শুনে, যে এত কিছু হইলো তারপরে সে এরকম কথা বলতেছে, একটু কি দয়া মায়া নাই আমার প্রতি, আমি চাচা তো বোন আরো। আমি কোনো উত্তর দিইনি। ওই দিন গেল সকালবেলা ভোরে উঠে চলে গেল, আমার সাথে আর কোনো কথাই বললো না, শুধু বললো যে যদি কেউ কোনো লোক জিজ্ঞেস করে যে রাত্রে তোমার সাথে আমি কোনো কথা বলছি কিনা, বলবা যে না। তখন আমি একা একা মনে মনে বলি কি যে এমন কেন কথা বলে, সমস্যা কি? তখন আমি চুপ হয়ে আছি। তখন আমাকে তো সকালবেলা আমার ভাবিরা ওনার বোর ফ্যামিলির লোকজন সবাই ধরছে, তারপরে সিনিয়র যে সুবেদার মেজর সে ধরছে, কিরে ও কি ঠিক হয়েছে, আলমে তোর সাথে ভালোভাবে কথা বলছে? আমি এখন হাসি দিয়ে বলি কি হ্যাঁ বলছে, কিন্তু আসলে তো সে ওই
হ্যাঁ।
তারপরে এরপর দিন রাত্রে আবার ওনার বাসায় আসছে, আর কি কিভাবে, ও তো থাকে অফিসে, দেখি যে একটা লুঙ্গি নিয়া শুধু নিজে চেঞ্জ করার জন্য আসছে, এসে চুপচাপ করছে, কথা নাই বসে নাই, ওই একই গান গাচ্ছে যে তিন তিনটা জীবন মনে হয় নষ্ট হয়ে যাবে। তিন তিনটা জীবন কি আমি না বুঝতে পারতেছি না, কি বলে তিন তিনটা জীবন, মানে আমি আর সে আলমে, কিন্তু আর একটা কি আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি সাহসও পাচ্ছি না জিজ্ঞেস করার।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 তে। আর আজকে যিনি জীবনের গল্প বলার জন্য এখানে আছেন ফাতেমা জামান, তাকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসবেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebr.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজে আছে আরজে কেবরিয়া নামে। লাইক দিস পেজ। ওকে, ফিরে আসছি 4 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। 4 মিনিট পর আরো একবার স্বাগত। আপনারা শোনা শুরু করলেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ফাতেমা জামানের জীবনের গল্প চলছে। আর যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসবেন তারা নিশ্চয়ই জানেন আমি বারবারই যে কথাগুলো বলি, আমাদের ফোন নাম্বারটি 09613892892। আরো একবার বলছি 09613892892। এই কথাটি আমি বারবার বলি, তারপরেও বলছি দুঃখ ভরে, মানে দুঃখ নিয়ে আর কি, যেটা হচ্ছে যে অনেকেই জীবনের গল্প বলতে চান এখানে, অনেক সুন্দর করে বলেন, বলার পরে নিজের সেল নাম্বারটি দেন না। সেল নাম্বারটি দেন না মানে সেল নাম্বারটি মুখে বলেন না। তাদের জন্য বলছি এরকম অসংখ্য জীবনের গল্প আছে যারা 2-3 মিনিট ফোনে বলেছেন, আমাদের অত্যন্ত লোভ হয়েছে সেই মানুষটিকে এনে লাখো মানুষের সামনে হাজির করার, কিন্তু ফোন নাম্বারটি দেননি বলে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। যারাই কাজটি করেন, মনের ভুলেই করেন, তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি নিজের ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না। নাম বলার পরেই তারপরে সেল নাম্বারটা বলবেন, বলে তারপর আপনার যা বলার আছে সেটা বলবেন, তাহলেই না আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ওকে, যেখানটা আমরা ছিলাম, তারপর
সাহস পাচ্ছি না, আমি তো ভয়তে মানে কাঁপতেছি। উনার আলমের মুখের দিকে আমি তাকাইতেই পারতাম না, উনার পাশে বসা তো দূরে রয়েছে আর কথা বলা তো দূরে আছে, আমি এত ভয় পাইতাম ওনাকে। তখন এখন আমি বললাম সুবেদার মেজরের বউর কাছে যে আমি বুঝতে পারতেছি না, সে তিনটা জীবন নষ্ট হয়ে গেল, আমি আর আলম, কিন্তু আর একটা কি? এখন আমাকে বলতেছে যে তুই জানার চেষ্টা কর ফাতেমা যে সে কে। আমি বলে না, শুধু বলে তুই আমাকে ভুলে যা, চাকরি বাসার জন্য তোকে বিয়ে করছি, তুই আমাকে ছাইরে চলে যা। এখন আমি বলি তাহলে আপনি বিয়ে করছেন কেন? আপনি আমার আপন চাচা তো ভাই, আপনি জানিয়ে শুনিয়ে এত কিছু হবার পরে আপনি পারতেন অন্যভাবে সমাধান করতে, কিন্তু আপনি আমার বিয়ে করে আপনি জানিয়ে শুনিয়ে এর কাজটা তো আপনার করা ঠিক হয়নি, আমাকে এক থাপ্পড় মারিয়ে দিছে। তুই আমার মুখের উপর কথা বলতেছিস?
বিয়ের কয়দিন পরে?
3 দিনের দিন। প্রতিবাদ করতে পারতেছি না, প্রতিবাদ ওই কথাটা উত্তর দেওয়ার সাথে সাথে সে আমাকে থাপ্পড় মেরে দিয়েছে। তখন আমার অনেক কষ্ট লাগতেছে, আর আমি তো অনেক সুন্দর ছিলাম, আমার গাল লাল হয়ে গেছে, তখন আমার মানে কি বলবো, এখন কান্না করতেছি, এখন আমি কান্না করছি, গালের দাগ, এখন আমি ওদের সামনে কিভাবে বের হবো? ওই বাসার লোকজনের কাছে সুবেদার মেজরের বউ সাথে সাথে বুঝে ফেলাইছে যে তোকে মারছে, আবার ই করছে, তুই বলিস তোর সাথে ভালো ব্যবহার করতেছে, ঠিক আছে দাঁড়া হারামজাদাকে দেখে নিচ্ছি। তখন সুবেদার মেজর অনেক রাগ করছে আর কি, রাগ করিয়া বলছে যে এ বেটা, এত সুন্দর একটা মেয়ে বিয়ে করছিস, আর চাচা তো বোন, একটা মানুষের তো একটা ই আছে, সামান্য তো মতো একটা মানুষের ই থাকে মানুষের প্রতি, কিন্তু কিভাবে তুই ওকে থাপ্পড় মারলি, তারপরে সে এমন ভাবে মারছে যে গালে বসে আছে। তখন ওনাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা, আর ফার্দার এরকম করবি তো উপরে আমরা রিপোর্ট করে দেবো যে সে আলম এখনো ঠিক হয়নি। তার ভিতরে করলো 3 দিনের দিন সে কোয়াটার মানে হইলো, আমার বাবা মা তো সবকিছু কিনে ওনারা দিয়ে বুঝেই চলে গেছে, মানে ওনারাই গার্ডিয়ান, ওনারা এখন দেখবে, বলছে আপনাদের এখানে থাকার এখন আর কোনো প্রয়োজন নাই, আমাদের মেয়ে ছেলে, আমরা কি হয় না হয় দায়িত্ব এখন আমাদের, চিন্তা করবেন না, কোনো সমস্যা হলে আপনাদের অবশ্যই জানানো হবে। তখন গল্লকে ওনারা সবাই চলে গেল, আমি তো মন এগুলো কাউকে বলতেছি না, ফ্যামিলি মানে সে, কিন্তু সুবেদার মেজরের বউ আর সুবেদার মেজর জিজ্ঞেস করলে বলতেছি, কেন ওনাদের বলা একান্তই আমার দরকার, এই জন্য আমি বলতেছি যে হ্যাঁ। পরে ওই বাসায় যাওয়ার পরে সে তেমন একটা কথাবার্তা বলে না, কিন্তু সে ঠিকই আমার সাথে করতেছে, আমাকে মানে ধরতেছে, আমাকে নিতেছে, আমাকে নিয়ে করতেছে, ই করতেছে, কিন্তু বাজার টাজারও করেন না ঠিক মতো, কিন্তু ওনারা কিন্তু খবর নিচ্ছে প্রতিদিন 3-4 বার করে যে ও ঠিক মতো বাজার করতেছে কিনা, তোমার সাথে ভালো কথা বলতেছে কিনা, কি করতেছে। কিন্তু আমি সব বেশিরভাগই লুকিয়ে যাচ্ছি, কেন আমাকে হুমকি দিতেছে যে যদি কিছু বলো তাহলে কিন্তু তোকে মাইর, মানে কি তোকে মাইরেই ফেলাবো। তো আমি তো এমনিতেই ভয়তে পাচ্ছি না, মানে আমার শরীর কাঁপে, ওর মুখের দিকে তাকাইতে পারি না। তখন আমি ও যা বলে আবার তাই শোনা শুরু করিয়ে দিলাম, যে ঠিক আছে ও যেটা বললো ওইটা শুনে দেখি কি হয়। এখন আমি তো মানে চেষ্টা করতেছি, তাকে অনেক ভালোবাসতেছি, আমি নিজে নিজে সাইদে সাইদে তার সাথে আমি শয়তানি বদমাশি, মানে যত শয়তানি করা দরকার আমি ওর সাথে করতেছি, কিন্তু ও বিরক্ত বোধ করতেছে, ও এটা পছন্দ করতেছে না, ধাক্কা মারে, উল্টোপাল্টা গালি ইলাজ করে, বলে যে তুই দূরে দূরে থাক, তোকে তো বলিনি এগুলো, তো আমি তোকে তো আমি বউ বলে স্বীকারই করিনি, তুই কিন্তু আমি যে প্রতিবাদ করবো যে তুমি তাহলে আমার সাথে করো কেন, করলা কেন বা থাকো কেন, আমার সাথে এই ধরনের আচরণ কেন করো, অথচ তুমি তুমি যদি ভালো হইতে তাহলে তো তুমি আমাকে ছুইতেই না, হ্যাঁ আমাকে ব্যবহার করতে না। তাই আমি না একা একা বুঝতে পারতেছি না ব্যাপারটা, একা একা বলতেছি মনে মনে, আমি আমার কাজ করতেছি, স্বামী কি যতটুকু করা দরকার বিয়ের পরে বউ, আমি ওর ভালো মন্দ, ওর খেদমত করা, ওর ভালো মন্দ ই করা, ওর খানা দেওয়া ই করা, ও যতটুকু আনতেছে বাসায় ওইটাই আমি করতেছি, কিন্তু ওনারা জিজ্ঞেস করতেছে আমি বলতেছি মিথ্যা, যে হ্যাঁ বাজার টাজার করতেছে, ই করতেছে, খেয়াল করতেছে, আমার সাথে ভালো কথা বলতেছে, আসলে তা না, সে একা একা কান্নাকাটিও করতেছে। এখন আমি বুঝতে পারতেছি না, আমার তো এই ব্যাপারটা ভালো লাগতেছে না। তখন হঠাৎ করে এইভাবে চলতেছিল বেশি দিন না, এক মাসের মতো, হ্যাঁ এক মাস হয়নি, কিন্তু ও হঠাৎ করে একদিন একটা মেয়ে হাজির
বাসাতে,
বাসায় দুইটা মেয়ে নার্স, একটা মেয়ে শ্যামলা খাটো কইরা, অনেক খাটো, মুখটুকু অনেক বড় বড়, আর একটা মেয়ের লম্বা কালো। কি ব্যাপার আপনারা কারা, বলে আপনি চিনবেন না, আমরা আলমের বন্ধু, শুনলাম ও বিয়ে করছে তাই দেখতে আসলাম। আমি তো আচ্ছা, এখন বলে যে আপনি কি সত্যি আপন বড় চাষার মেয়ে? তখন আমি বললাম হ্যাঁ, ছোটবেলায় আপনার বিয়ে হয়েছে? আমি হ্যাঁ, কতদিন হয়ে আসছেন? আমি এই তো আসলাম, এতদিন হলো। ও আচ্ছা, মানে সে অনেক হাসি খুশি, হ্যাঁ, কিন্তু আমি তো মনে করছি মেহমান আসছে, পরিচিত একটা বন্ধু আসছে। আমি না দৌড়ে দৌড়ে রান্নাঘরে যাইতেছিলাম যে চা বানাবো, সে আমাকে হাত দিয়ে কাইরে কেড়ে নিয়ে রেখে দিচ্ছে, না আপা না আপা, শুধু আপনাকে দেখতে আসলাম, আলম নতুন বিয়ে করছে তো শুনলাম, দাওয়া তো দিল না, তাই আপনাকে দেখতে আসলাম। পরে আমার সাইডের যে উনি আবার ওনাকে বললাম যে ভাইয়া মেহমান আসছে, বলেন যে অমুক, ওর নাম যেটা সেটা বলে না, অন্য একটা নাম বলছে মেয়েটা, আর আমাদের এমপিসি পোস্টে বলছে মানে আলমের খালাতো বোন, খালাতো বোন বইলা আমার বাসায় আসছে আর কি। তখন আমি বললাম যে ওনার নাকি এরকম কম একদম বন্ধু আসছে, মেয়ে বন্ধু দুইজন, আমি তো চিনি না, ওনাকে বলেন আসার জন্য। ও মাই গড, দেখি যে না দৌড় পেড়ে চলে আসছে, একেবারে সাথে সাথে, যখন শুনছে না যে মেয়ে বন্ধু দুইজন আসছে, আমি তো অবাক, আইসা বলে কি এরে তুমি কি বলছো, ওনাদের সাথে কিছু বলছো নাকি, কি বলবো, ওনারা তোমার বন্ধু আসছে আমাকে দেখতে আসছে, খুব হাসি খুশি আমার সাথে, মানে ওই মেয়ে দুইটা আমার নিয়ে খুব হাসি ঠাট্টা কথাবার্তা বলা, মানে আমি বুঝতেই পারিনি যে কে। কিন্তু আলমই দেখে মাথা নষ্ট, বলে কি আমার চাকরিটা এখনই চলে যাবে, তখন আমি কেন তোমার চাকরি চলে যাবে তুই বুঝবি না। তখন বললো ওই কর্পোরাল বললো এই তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে আয়। আমি খারি মেয়েও মানাচ্ছে, কোথায় নাস্তা পানি খাবে, ও তো নাস্তা পানি আমাকে দিতে দিল না, সে আমাকে আপ্যায়নই করতে দিল না, তুমি এখন করো না। সে করলো কি রিক্সা ওকে দিয়ে আনাইলো, বলো যে তোমার সাথে আমি বাসায় যেই কথা বলবো তুমি চলে যাও, এক সেকেন্ড আর এখানে দাঁড়াবা না।
কাকে বললো এটা?
ওই মেয়ে দুইটাকে,
মেয়েটাকে ও আপনার হাজবেন্ড বললো, আলম বললো,
হ্যাঁ, আর যে মেয়ে মানে আসছে আর কি, ওর তোমাদের সাথে আমার পরে কথা হবে, চলে যাও, এখন আমার টাইম নেই, আমার আবার অফিসে যাইতে হবে, মিথ্যা বলছি আর কি। তখন রিক্সা নিয়ে এখন আমি সিঁড়ির নিচে নামছি ওদের সাথে, কেননা মেয়ে দুইটা তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, হ্যাঁ খুব হাসি খুশি। আমি আফা আপনার আপনার কাছে আবার আসবো, আবার কথা বলবো, আর আপনি মনে কিছু করেন না যে আপনারা আমরা নাস্তা পানি খাই নি, কিছু কষ্ট পাইয়েন না, আফা আপনাকে অনেক ভাল লাগছে, আবার আসবো। আমি টাটা দিয়ে বিদায় দিয়ে দিলাম, ঠিক আছে। বাসায় যখন আসলাম তখন মানে আলমে কান্নাকাটি শুরু, তখন কান্না করে আর বলে কি তিনটে জীবন বলছি না, তিনটে জীবনের একটা জীবন ওই মেয়েটা, নাম বললে দিল।
তিনটা জীবনের একটা জীবন ওই মেয়েটা? মেয়েটা তো দুটো মেয়ে এসেছিল, কোন মেয়েটা এর মধ্যে?
এই মেয়েটা মোটা সোটা খাটো যেটা, কোহিনুর, আর আমার বাসার ছেলে লাকি নামে।
লাকি নামে, ঠিক আছে। তো ওই মেয়েটাও আপনাকে আদর যত্ন করতো, ওই বললো তিনটা জীবনের এই মেয়েটা হচ্ছে সেই জীবন।
মেয়েটা ধরা দেয়নি বুঝছেন, এখন আমি না থম খাইয়ে গেছি, আবার ভয় লাগছে যে কিছু বললেই তো মাইন্ড শুরু করে দেবে। এখন কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে মানে ওই মেয়েটার জন্য যে তাকে আমি মানে আমার বড় বোন যে চাচাতো বোন, সে অলরেডি আমার ছোট চাচাতো বোনের জামাই সহ আইসা আমার বাসায়, আমাকে মানে বলে নাই আমার বাসায় আসছে, আমাকে অপমান করছে, কিন্তু সে ওই মেয়েকে বিয়েও করাইছে। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা আমি কিছুই জানি না।
ওই মেয়েটাকে বিয়েও করেছে?
হ্যাঁ, বিয়ে করছে অলরেডি, এই জন্য সে আমাকে দেখতে আসছে। তাকে বলছে আমি কোনো বিয়ে শাদি করি নাই, কিছু করি নাই, কিন্তু ওর কলিকে বলে দিয়েছে যে তার অলরেডি বউ নিয়ে থাকতেছে, তুই দেখাই।
ওই মেয়েটাকে সে বিয়ে করছে? তার মানে
বিয়ে করছে মানে কবে করছে জানেন? আমাকে বিয়ে করার 25 দিনের মাথায় সে ওই মেয়েকে মিথ্যাটা বলে বিয়ে করছে।
আপনাকে বিয়ে করার পরে যে বিয়ে করছে?
হ্যাঁ, পরে।
ভেরি ডেঞ্জারাস স্টোরি। ওকে, বলেন তারপর।
হ্যাঁ, এখন এই ব্যাপারটা এখন নিজের মুখে বলে দিচ্ছে যে আমি অমুক দিন আমার বড় যে চাচার যে বড় মেয়ে ও আসছিল, তারপরে ওর বোনও আসছিল, বোনের জামাই ছোটটা, ওদিন না আমি ওকে বিয়ে করছি, আমাকে ওরা যা বলছে কি করব, আমি বাধ্য হয়ে বিয়ে করছি, আমার উপায় ছিল না।
লাকিকে?
হ্যাঁ, লাকি। হ্যাঁ, কোহিনুরকে। এখন ওই মেয়ের তো এখন আমাকে দেখতে আসিয়া দেখে আমার মাথা নষ্ট, এত সুন্দর মেয়েকে বিয়ে করিয়া আরো এই কাহিনী কইরা আমার সাথে মিথ্যা বললো যে আমি কোনো বিয়ে করি নেই, শাদি করি নেই,
পরে আমাকে বিয়ে করলো।
হ্যাঁ, আমি একটা চাকরিজীবী মেয়ে, আমি অলরেডি জব করতেছি, শিক্ষিত, কিভাবে সে পারলো? প্রকাশ হয়ে গেল না এখন ব্যাপারটা? সে এখন তার সাথে গন্ডগোল লাগছে, এখন সেই দুঃখে সে আলম কান্না করতেছে যে ব্যাপারটা জানিয়ে গেল আমার ফাতেমাকে দেখে গেল। হ্যাঁ, নিজেরই সে এই সেই কোহিনুর বলে, তখন বলল যে আমি ওকেও রাখবো, ওকেও রাখবো, কেন রাখবো জানিস? আমার চাকরি যতদিন আছে তুইও ততদিন আছিস, কেননা তোকে না রাখলে তোমার চাকরিটা থাকবে না, আর ও ওকে রাখবো এই জন্য যে, কিন্তু ওই মেয়ে তো এর সাথে দ্বন্দ্ব লেগে গেছে, ও বলে যে না, এ বউ থাকাকালীন আমি তোমার সাথে থাকবো না, আমি একটা চাকরিজীবী মহিলা কেন থাকবো? হ্যাঁ, আর সে তো দেখতে শুনতে খারাপ না, তাকে নিয়েই তুমি থাকো। না, সেটা হবে না, তাকে রাখবো না, তোমারও থাকতে হবে। এখন করলো কি, আমাকে রাজি করাইলো কান্নাকাটি করে, আমি আবার ওনার কান্নাকাটি দেখে আমি আরো দুর্বল হয়ে গেলাম যে উনি আলমে এইভাবে কান্নাকাটি করতেছে, ঠিক আছে যা থাকে কপালে। আমি আবার আমার ছোটবেলা থেকে একটা অভ্যাসী, মানুষের কষ্ট আমি দেখতে পারি না, ত্যাগ করতে অনেক ভালোবাসি, তারপরে আমি রাজি হইলাম ওর কথায়, ঠিক আছে তুমি যদি চেষ্টা কইরা পারো ওই মেয়েও থাকবে আমিও থাকবো, ঠিক আছে আমি কাউকে বলবো না, তুমি ওকেও রাখো আমিও থাকি, কিন্তু এই কথা বললো না যে চাকরি যতদিন আছে ততদিন আমাকে রাখবা, এই কথা বললে আমার অনেক কষ্ট লাগে। না, সে সরাসরি কথা হয়েছে 10টা বাচ্চা হইলেও তোকে আমি রাখবো না, কিন্তু আমাকে তুই সাথ দিবি, ওকেও রাখবো আমি, কিন্তু ওই মেয়ে রাজি না, বলে যে সম্ভব না, যদি ওকে তাড়াতে পারো তাহলে আমি আছি, লাস্ট এই কথা বলে দিছে। তারপরে তো এই আমার উপর টর্চারিং বেরিয়ে গেল,
এমনিতে তো ছিল আগে এরকম, এখন আর
এখন একেবারে রেগুলার, সে কোথায় কোথায় কথা বলার আগে মারতেছে, আর ওর একটা অভ্যাস ছিল কি চুল ধরে মারত, চুল আগে ধরতো তারপরে মুখের উপর, এই আমার মুখে যত দাগ বেশিরভাগ দেখবেন ঝাড়ু, সলার ঝাড়ু আর ঘুষি থাপ্পড়, রেগুলার দাগ বেশি, তারপর মুখে টর্চারিং করতো, প্লাস শরীরে তো করতোই, মুখে আগে দিত চুল ধরে তারপর মুখে আগে দিত, হাঁটাই বেলাইতো একদম, তখন আমি আর কিছু বলতে পারতাম না, কোনো কথাই বলা যেত না এইরকম, কিন্তু ওকে আমি প্রায় 2 বছর ওকে দেখলেই আমার শরীর কাঁপতো, ওর মুখের দিকে তাকাই কখনো উত্তর দিতাম না, মায়ের ভয়তেও কথা বলতাম না পরে, আর এমনি তো ওনাকে কেন আমি জানি না, সবাই ভয় কিনা তাও জানি না, কিন্তু ওকে আমার দেখলেই আমার শরীর কাঁপুনি উঠতে যেত, কাঁপতো অনেক, ভয় পাইতাম তখন এই ঘটনা। এখন ওরা ফ্যামিলি সহ আমার বড় বোন ছোট বোনের জামাই এরা সহ সিদ্ধান্ত নিলো আলাদা গোপন ভাবে, আমি কিন্তু জানি না যে কিভাবে কি করা যায়। ওই মেয়ে তো চাচ্ছে না, ছতিনের কেন ঘর করব। আমি একটা চাকরিজীবী মেয়ে, লাস্ট বইলে দিয়েছে যে ওকে যদি তাড়াতে পারো তাহলে আমি আছি। এখন তাদের মাথার ভিতরে হয়েছে যে কিভাবে তাড়ানো যায়, ওকে কিভাবে তাড়ানো যায়। এখন হঠাৎ করে আমাকে বলে কি রে, এক মাসের বেশি হলো বিয়া হয়েছে, তুমি তো বাড়িতে যাওনি, তুমি কয়দিন বাড়িতে যেই বেড়াই আসো। তখন আমি তো আমার মনটা তো মানে আমি তো ছোট, এতদিন
না
মারপাস বুঝি না, কিন্তু মায়া দেওয়া মহব্বত, আরো ছোট ছোট ভাই বোন আছে বাড়িতে, ওদের জন্য আমার খুব পরাণ কামতেছে, ওদেরকে আমি মানে খুব আদর করতাম ছোট, আমি বড় সবার। মনে মনে কি তাহলে তো ভালোই হয়, খুব খুশি হয়েছি আমি। আমি কিন্তু এগুলো বুঝতে পারিনি যে ওর মনে কিছু আছে বা কিছু। হ্যাঁ ঠিক আছে তাহলে তো ভালোই হয়, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে কালকে 10 দিনের ছুটি নেবো তোমাকে নিয়ে, তুমি বেশ কয়েকদিন বাড়িতে বেড়াও, অনেকদিন এক মাস হয়ে গেল বাড়ি থেকে আসছো আর যাওনি। ঠিক আছে রাইখা আসছি বাড়িতে, রাইখা আসছে। একে একে এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায়, কি রে চিঠি 10টা লেখি একটার উত্তর নেই। এখন আমি না মানসিক ভাবে অনেক ভেঙে পড়ছি, আর শুধু কান্নাকাটি করি আর মানে চৌকুই বুঝতে পারি না, সারাক্ষণ ওকে নিয়েই ভাবি, ওকে কতক্ষণে দেখবো, ওর কাছে কতক্ষণে আসবো, কি করব, কি ব্যাপার, ও এরকম কেন করতেছে। হ্যাঁ এখন আমার মা বাবার মনে তো আতঙ্ক আগে থেকে, ওরাও ভাবতেছে ঘটনাটা কি, নিশ্চয়ই কোনো কিছু ঘটনা আছে এর মধ্যে, আবার নতুন করে কি করতেছে না করতেছে। তিনবার যখন হয়ে গেছে তখন আমি ইমোর থেকেই চিঠি আসলো, সোবেদার মিজরে চিঠি লেখলো আমার বাবাকে, কি ব্যাপার আপনার মেয়ে কই, কোয়াটার ছাইড়ে দিল, আপনার বড় ভাইয়ের মেয়ে আসলো, বোনও আসলো, এরা সহ ওখানে আইসা বাসা ছাইড়ে দিয়ে জিনিসপত্র সব নিয়ে বাড়িতে চলে গেছে পিরিজপুরে। আপনার মেয়ে কই, আপনার মেয়ে নাকি থাকবে না কোয়ার্টারে, ওখানে ক্যান্টনমেন্টে মানে অফিসে।
অফিসে আপনার সম্পর্কে বলেছে যে আপনি থাকবেন না?
হ্যাঁ আমি থাকবো না। হ্যাঁ এখন কত বড় একটাই, কিন্তু অফিস তো আমাকে খোঁজ নিবে, তারা চিঠি দিচ্ছে, তখন তার মোবাইলের সংযোগ ছিল না। চিঠি দেওয়ার পরে আমরা এখন আব্বা তো খুব ই হয়েছে যে আসলে আমারও ভুল হয়েছে, আমি তো ওকে অনেক বিশ্বাস করছিলাম যে পরে হয়তো ঠিক হয়ে যাবে, আমি আসলে মেয়েটাকে দেওয়াই উচিত হয়নি। তখন আব্বা মা বললো কি খুব কষ্ট পাইলো আর বললো যে ঠিক আছে আমরা আসতেছি, কিন্তু আবার দ্বন্দ্ব লেগে গেলো আমাদের ফ্যামিলিতে আমার আব্বা মার সাথে। আমার মা খালি দোষারোপ করতেছে বাবাকে যে তুমি বাঁচতে বেঁচতে বইলে কিছুই বলো না, চুপ হয়ে থাকো, চুপ থাকলে চলে, সে আমার মেয়ে, আমাদের মেয়ের তো জীবনের একটা দাম আছে, কিছু বলো, এটি নিয়ে লাগছে। পরে আমি বললাম যে না তোমাদের কিছু বলতে হবে না, আমি নিজেই একটা ছেলেকে নিয়ে, আমাদের গ্রামের একটা ছেলে ছোট, ওর বয়স হয়তো 20 বছরের মতো হবে, ওকে বললাম, ওর নাম হচ্ছে রানা, ওকে বললাম রানা বাবা মা কারো যাওয়ার দরকার নাই, তুই আমার সাথে চল তো অফিসে যাই, কি অবস্থা দেখি, পরে আসি। আইসি এখন আমার সাইডম্যান বলে যে আরে ভাবি আমাদের বলছে আপনি থাকবেন না, বাসা ছাড়িয়ে দিয়ে সব কিছু নিয়ে চলে গেছে, আমরা তো খুব আফসোস করতেছি আর বলতেছি না এই মেয়েটা এই কথা বলতে পারে না, মিথ্যে কথা, আপনি আসছেন। সোবেদার মেজারও সব খুশি হয়েছে অনেক, আসার পরে তারপরে ওই আমার সাথে সাইডম্যানের বাসায় উঠলাম আর কি, কিন্তু মানসিকভাবে অনেক ভাঙিয়ে পড়ছি যে উনি আমার সাথে এরকম কেন করতেছে। অলরেডি আমার হইল কি হঠাৎ করে আমার বাচ্চা কি আসছে কিন্তু আমি কিন্তু জানি না,
না
আমার মাথা ঘুরেছে, আমার খারাপ লাগতেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি মনে করছি মানসিক ভাবে হয়তো আমি অসুস্থ তাই আমার খারাপ লাগতেছে, আমি বুঝতে পারতেছি না, আর আমি অনেক হৃষ্ট পুষ্ট ছিলাম, স্বাস্থ্য ছিল অনেক। তারপরে শরীরে কোনো সমস্যা হলে আমি মানে অতটা না পাতা মানে ভেঙে পড়তাম না। তখন সোবেদার মেজার করলো কি পাশেই আবার আমাদের হাসপাতাল, তো বোঝেন সরকারি হাসপাতাল তো সবসময়ের জন্য একদম, সিক্রি বোর্ডের খাতা টাতা বানাইয়ে তারপরে বললো যে আমার সাইডম্যানের যে তুই নিয়ে যা তোরে ডাক্তারের কাছে কি অবস্থা, পরে চেক আপ করে দেখে যে এই অবস্থা। এখন তো তারা সবাই খুশি, মনে করছে আরে এই ধরনের খবর যখন হয়েছে অবশ্যই ভালো কিছু হবে সামনে, মানে ও ভালো হয়ে যাবে আর কি, কিন্তু তা না, সে আসছে যখন দেখছে যে আমি অফিসে আসছি আবার, তখন তার মাথা আবার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন সে ওই মুহূর্তে সে অফিসে ছিল না, ওই মুহূর্তে সে করছে কি সে বাড়িতে ছুটি, বাড়ি বলতে সে সবসময় মানে আমি এই 3 মাস যে আমার কাছে ই করতো না, এই ছুটি যে সম্পূর্ণ আমার নাম দিয়ে মানে বউর কাছে যাচ্ছি বুঝলে ওই মেয়ের কাছে যাইতো, লাকির কাছে যেত। হ্যাঁ, ওখানে সময় কাটাইতো। আর ইন্দুদের বলতো যে আমি রাঙামাটি গেছিলাম। হ্যাঁ, এইভাবে পরে ওনারও তো অনেক খেপে গেছে, আর একদিকে খুশি হইলো ওই খবরটার জন্য, কিন্তু সে খুশি হতে পারলো না, তার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি এত প্ল্যান করতেছি, এত কিছু করতেছি, আবার এগুলো কি, এগুলো তো আমি চাই না। তখন আমাকে বললো আমি চাই না, এই বাচ্চা আমি চাই না, আমি রাখবো না। আমি বলছি না 10টা বাচ্চা হইলেও তোকে রাখবো না, কেন তুই সংসার করতে চাচ্ছিস, তোর সাথে তো আমি সংসার করতে চাই না, বাচ্চা কোনো কিছুতেই বাচ্চা দরকার নেই, এমন টর্চার আমি শুরু করলো। তখন আমি বাধ্যই ওনার কথা মতো মানে ওইটা নষ্ট করতে বাধ্য হইলাম। হ্যাঁ, যে তুমি শান্তিতে থাকো, ঠিক আছে। তখন আমার মাথায় একটা জিনিস আসলো, আচ্ছা আমি তো বেশি লেখাপড়া জানি না, আপনি এক কাজ করেন, আমাকে স্কুলে ভর্তি করে দেন। হ্যাঁ, আমি লেখাপড়া শিখে আমি নিজের রাস্তায় চলে যাবো, আমাকে এই হেল্পটা করেন, আপনার জীবন থেকে আমি চলে যাবো,
লেখাপড়া শিখে আমি নিজের জীবনে চলে,
আমার জীবনে আমি চলে যাবো, আমি কিন্তু একমাত্র আমি দুর্বল শুধু লেখাপড়ার কারণে, আমি কই যাবো। হ্যাঁ, আর ফ্যামিলির বড় মেয়ে আমি, একটা মান সম্মানও তো আছে।
তখন তো আপনার বাবা রিটায়ার করেছে।
হ্যাঁ, রিটায়ার করছে। তখন সে কোনো কথাই আমার রাখে নাই, শোনেও নাই, যা আমার ব্যাপার না, আমি পারবো না তোকে লেখাপড়া করাইতে। তখন বলে তা আমি কিভাবে কি মানে আমি আপনার জীবন থেকে যে যাব, আমি কিভাবে চলবো বা যাব, এ ধরনের সম্ভব না, আমি তো কোনোদিনই আপনার জীবন থেকে যাব না, এখন আপনি যদি মাইরে ফেলান তাহলে ঠিক আছে, হুমকি দিত সব সময়। হ্যাঁ, তারপরে
আপনার হাতে তো অপশন ছিল, আপনি চাইলে কি অফিসে কমপ্লেইন করতে পারতেন, আপনি
সেটা অপশন তো ভরপুর, কিন্তু আমি তো নিজের থেকে সহ্য করতেছি, নিজের থেকে এটাই সহ্য করতেছি, সে আমার আপন, রক্ত রক্ত একটা ব্যাপার আছে, কিন্তু তার ভিতরে ওই জিনিসটা কেন যেন কাজ করে নাই, আমি যে চাচা তো বোন, রক্তের যে একটা সম্পর্ক, কিন্তু তার মধ্যে এই ধরনের কোনো ভূমিকাই ছিল না। আমি অবাক হইয়া তাকাই থাকতাম মাঝে মাঝে যে ঘটনাটা কি, উনি এরকম কেন করে। আবার আমরা দুইজন কিন্তু চেহারার সাথেও বেশ ভালো মিল ছিল, একসাথে হাইতে গেলে সবাই তাকাই থাকতো, বলতো এরা মনে হয় ভাই বোন, এত মানে ও দেখতে কিন্তু অনেক নায়কের মতো। তারপরে আমি অবাক হইয়া মানে এখন আমি ওর কথা শুনি, আমি কি করা উচিত, আমার আসলে কি করা উচিত, আমার মাথায় তো কিছু আসতেছে না। আর আমি এই মুহূর্তে যদি বাবা মাকে বলি, অফিসে বলি, তাহলে তো অ্যাকশন শুরু হয়ে যাবে, আমি চাই নিয়ে যে চাকরিটা যাক বা ও কষ্ট পাক, জেল খাটুক, জেল তো অবশ্যই হইতো। এখন এই কথা আমি এত সোজা, আমি অনেক নরম কথা বলি না, খুব কম কথা বলি, ওকেও ভয় পাই, কিন্তু আমি বুঝতে পারতেছি যে সে আমার সাথে পুরো দমে অন্যায় করতেছে, সে একটা কাজও ভালো করতেছে না, কথাও ভালো করতেছে না, কিন্তু আমার কি করা উচিত তাও বুঝতেছি, কিন্তু মায়া করতে পারতেছি না, মায়া লাগতেছে যে না আমি কিভাবে সম্ভব, আমার দ্বারা সম্ভব না তাকে কিছু করা বা বলা, তার চেয়ে বরং চুপ করে সহ্যই করে যাই, চুপ করে শুধু কান্না করতাম। তা আমার রাগ তো ছিলই না, ওই মন খারাপ হইতো ও মারতো, আমি কান্নাকাটি কইরা পরক্ষণে আবার আমি মানে ভুলে যেতাম, তখন বলতো কি রে তোর সাথে কি পিত নেই, তোর কি ঘৃণা নাই, তুই কি মানুষ না, এত কিছু করি ঘৃণা করতে পারিস না আমারে, এত ভালোবাসিস কেন, তোর এত ভালোবাসলে কোনোদিনই ওই জিনিস থাকে না। হ্যাঁ, আমি তো তোকে ভালোবাসি না, বুঝতে পারিস না আমি যে তোরে বলি, আমি কিছুও বলতাম না, আমি শুধু ওর কথা শুনতাম, কিন্তু বুঝতাম মনে মনে একা একা কথা বলতাম, আমি যে কারোর সাথে শেয়ার করবো এটা তো অফিসে চলে যাবে, এই জন্য শেয়ারও করতে পারতাম না কারোর সাথে, সবাইকে বলতাম না ভালো আছি, খুব ভালো আছি, এইভাবে চলতেছে। ওই যখন অফিসে এই ধরনের ই হলে মীমাংসা, এখন অফিস সিদ্ধান্ত নিল কি করা উচিত, ওকে ওকে যে কোনো একটা কিছু ওই মেয়ের কাছ থেকে দূরে সরাইতে হবে।
অফিস জানলো যে সার একটা বিয়ে করেছে?
হ্যাঁ, অলরেডি জানিয়ে গেছে।
কেমনে জানলো?
জানছে ওই মেয়ে জানাই দিছে ঘেটে, পরে বলছেন ওই সময় না আমার বাসায় যে সময় আসছে না, এর মাঝখানে সে আবার আসছে, আইসিয়া চেকপোস্টে একদম মানে কমপ্লেন করে গেছে সে আমাকে বিয়ে করছে, এখন তো তার মাথা আরো নষ্ট।
তবে মেয়েটা কি চাচ্ছে তো সেই মুহূর্তে?
মেয়েটা চাচ্ছে যে সে আমাকে তারাইয়া ওই তাকে রাখবে, নাহলে আমাকে রাখবে না, দুইটার একটা সে চাকরি খাবে, নাহলে আমাকে মানে তারাবে।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। রাত অনেক গভীর হয়েছে, যারা আমাদের সঙ্গে আছেন রাত দুটো পর্যন্ত থাকবেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা এই অনুষ্ঠানটি কালকে শুনবেন ডাউনলোড করে, আমাদের ওয়েবসাইটের ঠিকানা নিশ্চয়ই জানা আছে, www.abcradiobd.fm। আরো একবার বলছি, www.abcradiobd.fm, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমরা 5 মিনিটের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স 8920 তে ঠিক রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
রাত একটা, প্রিয় শ্রোতা, আপনারা আবারও শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে ফাতেমা জামানের জীবনের গল্প। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং তাকে দেখার জন্য ফেসবুকে যারা আছেন তারা বিভিন্ন রকমের কমেন্টস করছেন, ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arje, kebriya.arje। কথা না বাড়িয়ে আমি আবারও আপনার কাছে ফিরছি। জি, তারপর?
হ্যাঁ, ও লাঠি এসে কমপ্লেন করার পরে তারপরে ওনারা এটা গ্রাহ্য করে নাই, উল্টো আরো বকাবকি করে তারাই দেওয়ার পরে ওরা ওটা গুরুত্বই দেয় না, যে লাখিয়ে ধরনের কথা বলতেছে বা আলমের বউ বা কিছু। হ্যাঁ, তারপরে এটা নিয়ে তেমন একটা আলোচনা হইলো না,
মানে মানে ওই অফিস থেকে গুরুত্ব দেয়নি
না না। তারপরে আলম হঠাৎ করে আমাকে বললো কি, তুমি বাড়িতে যাও, কয়েকদিন পরে আসতেছি। অনেক সুন্দর করেই বললো, তা আমি ব্যাপারটা মানে ই হয়ে গেলাম যে কি ব্যাপার, উনি অনেক সুন্দর করে আমাকে বলতেছে তুমি বাড়িতে যাও, আমি কয়েকদিন পরে ছুটি আসতেছি। পরে আমি হ্যাঁ ঠিক আছে আমি একা যাবো, হ্যাঁ তোমাকে আমি বাসে তুলে দিচ্ছি তুমি চলে যাও। পরে আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে সে সত্যি আসছে কয়েকদিন পরে, ধরেন এক সপ্তাহ। এক সপ্তাহ পরে আসার পরে এখন বলে যে আমি এক মাসের ছুটি নিয়েছি, চলো আমরা একটু বাড়িতে বেড়াতে যাই পিরিসপুরে। এখন আমার মা শুনে তো ভয় পাচ্ছে যে এত কিছু যে করছে শুরু থেকে।
না কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনার কোয়ার্টার তো ছেড়ে দিয়েছে সে, জিনিসপত্র ছেড়ে দিয়েছে,
আমি তো
তারপরে আবার আবার আপনাকে এক মাসের ছুটিতে যেতে বলছে। মানে তখন আপনারা দুজন কোথায় ছিলেন কোয়ার্টার ছেড়ে দেওয়ার পরে?
ছেড়ে দেওয়ার পরে আমি তো ওই সাইডম্যানের বাসা কয়েকটা দিন ছিলাম।
আচ্ছা,
তারপরে ও আবার আমাকে বাড়িতে পাঠাই দেওয়ার পরে ও ছিট নিয়ে আমাদের বাড়িতে গেল।
ও বাড়িতে যাওয়ার পরে আপনাকে ধরনের কথা বলছে? আমি ঠিক জিনিসটা বুঝতে পারছি না। একটা হচ্ছে যে আপনি তখন কোথায় থাকেন?
তারপরে আমি তো বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ও প্রায় এক সপ্তাহ পরে আমাদের বাড়িতে আসলো। তারপরে আমার মা ওকে বললো ঠিক আছে, কিন্তু আমাকে বললো যে তুই যাস না, আমার ভয় করতেছে কি না কি করে আবার, কেননা এর বড় বোন তো সুবিধার লোক না, বড় বোন তারপর বোন ছোটটা আর বড় ভাই তখন বিদেশে। পরে এইভাবে আমি চিটিয়াং এ পৌঁছলাম। পৌঁছে যাওয়ার পরে ওখান থেকে চাঁদপুরের গাড়ি ধরলো আর কি। চাঁদপুরের গাড়ি ধরার পরে চাঁদপুরে এসে পৌঁছলাম, পৌঁছবার পরে লঞ্চে উঠলো রাত্রে। লঞ্চে ওঠার পরে ওই সারেঙের পিছনে তিনতলায়, সারেঙের পিছনে একটা মানে সিঙ্গেল কেবিন নেই, ওটা স্টাফ কেবিন হয়তো সম্ভবত, অনেক ছোট। তারপর ওখানে লঞ্চ ছেড়ে দিচ্ছে, পদ্মা নদী যখন পাড়ি দেয় তখন আমরা আবার ওই কেবিনের সামনে জায়গা আছে না ওখানে দাঁড়াই আছি। তখন আমাকে বলে কি যে ফাতেমা তোমাকে এখান থেকে যদি এখন আমি নদীতে ফেলাই দিই, তখন আমি বলি কি আপনি কেমন কথা বলেন, আমি তো আপনি আপনি বলতাম, আরো আমাকে তুই তোমারই নাম ধরিয়ে বলতো, আপনি তো কথাটা ঠিক বললেন না, এইভাবে আমি কি করছি আপনাকে? হাসি দিয়ে বলে কি আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করতেছে, হাসতেছে অনেক আদর, মানে কথাবার্তা অনেক সুন্দর বলতেছে, আমি তো অনেক খুশি আমার স্বামী আমার সাথে সুন্দর করে কথা বলতেছে, তবে আমার আতঙ্ক ঢুকে গেছে যে উনি নদীতে ফালাই দেবে মানে কি। আমিও হাসলাম ওনার সাথে সাথে, আমি বললাম যে দেখেন এইরকম কথা বলতেনি।
সাঁতার জানতেন
না? আমি সাঁতারও জানতাম না। তারপরে এইভাবে 10 মিনিট যাইতে না যাইতে সামনের লঞ্চ থেকে একটা লোক পড়ে গেছে পদ্মা নদীতে। ও মাই গড, আমাদের স্টেশন হচ্ছে পথে কাউখালি নামে, বুঝছেন, লঞ্চ টার্মিনাল আর কি। এখন ওখানে যাওয়ার পরে দেখতেছি যে উনি নামতেছে না, লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে। কি ব্যাপার, নামেন না কেন, আমাদের বাড়ি তো এখানে, চুপ করে থাকো, তোমাকে কে বলছে, আমি যেখানে নামবো ওখানে তুমি নামবা, আপনি না বাড়ি যাবেন বললেন, না বাড়িতে এখন যাবো না পরে যাবো।
আচ্ছা
আচ্ছা, ও যা বলছে ওইটাই আমি মানছি। গুলহারা টার্মিনালে যাওয়ার পরে পিরিসপুরে মেন যে টার্মিনাল আর কি, ওখানে যাওয়ার পরে আমরা ভাত খেলাম, ভাত খাওয়ার পরে আবার খুলনার উদ্দেশ্যে রওনা হইল, গাড়িতে উঠবো ওই টাইমে তার আপন খালাতো বোনের সাথে দেখা।
আপন খালাতো বোনের সাথে?
হ্যাঁ, ওর বোন আর ও একই বয়সের, আলম আর ওর বোন। তখন দেখা হওয়ার পরে এখন কি ব্যাপার আলম, তুই কই যাচ্ছিস? বলে আমি খুলনা যাব। খুলনা যাবি মানে সাথেই মেয়েটাকে? এটা আমার ভাগ্নি। এখন মনে মনে যে কি রাগ করতেছি আমি, আরে বৌরে ভাগ্নি বলতেছি, কারণ কি? এখন আমি ওই সময় কিছু বলি নাই।
মানে আপনাকে ভাগ্নি বলে পরিচয় করা?
হ্যাঁ। যখন আমি গাড়িতে উঠছি তখন আমি খুব কান্নাজড়িত কণ্ঠে বলতেছি, আমার চোখ দিয়ে পানি অলরেডি আসে গেছে, খুলনা বা কার কাছে গেল? ওর আপন খালাতো বোন, বড় বোন। ওখানে বাসায় উঠলো, বাসায় যাওয়ার সাথে সাথে ওরা আবার তিনটে মেয়ে তিনটে ছেলে, তারপরে ওদের বাসায় উঠলো। উঠার পরে দেখি যে ওনার বোন বোনাও আসলো। আসার পরে আমাকে করলো কি, ভিতরের একটা বেডরুমে আমাকে বসাইলো, আর আমি যে বেডরুমে বসা সরাসরি সামনে কিচিন, কিচিনে দেখতেছি সব চলে গেছে।
আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি আপনাকে, ও আপনাকে নিল তাহলে কার বাসায়?
আপন খালাতো বোনের বাসায়।
আপন খালাতো বোনের বাসায়? এর আগে আপনি কোনো কোথাও জানেন
না? না, আমি ওদেরকে চিনিও না।
আচ্ছা ঠিক আছে, বলেন তারপর।
আরে আমি এখানে বেডরুমে বসা, আমি তাকাই আছি, দেখতেছি সামনে কিচিন এর কিচিন রুমে মানে ইসে রান্নাঘরে তারা সবাই চলে গেছে, কি ব্যাপার? জ্বর হয়ে গেছে, খুব কানাঘোষা করতেছে। ওই ফাঁকে দেখতেছি ওই যে মেয়েটা লাখিয়ে আসছিল আমার বাসায়, ওই মেয়েটার ছবি একদম আলমের সাথে একদম মানে কিভাবে যে তুলছে, স্বামী স্ত্রী যেভাবে তোলে না।
হ্যাঁ, ওই ছবিটা কোথায় দেখলেন আপনি?
ওই ছবিটা আমি ওখানে বসে ওদের দেখাইতেছে তাই দেখতেছি।
ও ওকে,
দেখে। হ্যাঁ, পরে আমার ওই খালাতো যে মানে ওর যে বড় বোন তার মেয়ে আছে ছোট, তিনটার ছোটটা আর কি, ওকে জিজ্ঞেস করলাম আমি, এবার ওইটা দেখছে আমি এখন কান্না করতেছি যে হায় আল্লাহ, ঘটনাটা কি ওনার সাথে ছবি, তো বিয়ে তো করছে এটা তো সত্যই, ওই মেয়ে তো মিথ্যা বলেনি। তখন আমি ওই মেয়েকে বললাম কে রে, কার ছবি দেখাইলি ওরে ওখানে? কেন আপনি জানেন না, ওটা তো আর একটা মামি, আপনাকে বিয়ে করার পরে যাকে বিয়ে করছে, আপনাকে রাখবে না ওকে রাখবে? এখন তো আমার মন আরো খারাপ হয়ে গেছে, কি বলে? তারপরে এইভাবে ওখানে প্রায় আলমে প্রায় 10-12 দিন আমার সাথে একাত্রে থাকছি, খুবই মানে আমাকে ধরা দেয় না। আমি কিন্তু এই বিষয়টা কিন্তু ওখানে যে জানছি ওইভাবে আমার সাথে ধরা দেয় নাই, ঠিক আছে? ধরা না দেওয়ার পরে দেখি যে 10-12 দিন পরে ও বলছে কি, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তুমি এখানে কয়দিন বেড়াও, তারপরে আমি নিয়ে যাব। আমাকে না নিয়ে আপনি যাওয়ার কথা বাড়িতে, এখন কি হলো? আমি যা বলি তাই শুনো, এখানে থাকো। পরে ঠিক আছে চলে গেল, কিন্তু আমার মনে একটা ভয় ঢুকে গেল যে আসলে সে কি করতে চায়। আস্তে আস্তে দেখতেছে যে কি রে, দিন যায় মাস যায়, এরকম 5 মাস 6 দিন হয়ে গেছে কিন্তু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ছোট থেকে বড়। কিন্তু
আপনাকে ওখানেই রাখলো?
হ্যাঁ, ওখানেই রাখলো। রাখলো কিভাবে, সে অত্যাচার শুরু করছে মানে ওর বাসার ফ্যামিলির সবাই, এমনকি ওই যে ছোট যে মেয়েটা আমি যাওয়ার পরে যে কথা বলছে ওই মেয়েটা বাদে সবগুলো আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, মানে আমাকে কাজের মেয়ের মতো খাটাইতেছে, রান্না বান্না করাইতেছে সকাল থেকে রাত্র পর্যন্ত। এইভাবে দেখতেছি কি আস্তে আস্তে তারা সবাই খারাপ ব্যবহার করতেছে আমার সাথে, এমনকি গালি গালাজ করতেছে। এইভাবে একদিন হঠাৎ করে একটা লোক আসে বাসায়, তা নাস্তা টাস্তা আমি দিছি সবাইকে, দেওয়ার পরে সে নাস্তা টাস্তা খাই চলে গেছে। সেই লোক দেখতে আসছে আমাকে, আমাকে ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে।
আমি ঠিক বুঝলাম না,
ওদের বাসায় একটা লোক আসছে, পুরুষ লোক, আমাকে দেখার জন্য, মানে সেই লোকের কাছে আমার ননদে আমাকে বিক্রি করে দিচ্ছে।
আপনি কিভাবে বুঝলেন আপনাকে বিক্রি?
এটা বলছে এই ফ্যামিলির লোক, ওই যে ইসে আমার আপন, ওর যে আপন খালাতো বোন আর ওই যে ছোট মেয়ে, এই দুইজনে আমাকে বলে দিচ্ছে। শুইনা এখন আমি কি করব, কিভাবে সম্ভব? বাড়িতেও তো চিঠি, যত বাড়িতে আমাদের বাড়িতে যত চিঠি লেখি একটা চিঠিও তারা পোস্ট করে না, ফালাই দেয়। হ্যাঁ, তখন এই খবর আবার পাইছি, ওই ছোট মেয়েটা আমাকে সবসময় নিউজ দিতেছে ভালো মন্দ, ও আমাকে অনেক পছন্দ করত। তারপরে এগুলো শোনার পরে আমি এখন কি করব, আমার বড় ননদ এসে আবার সে আমাকে বিরক্ত করতেছে, গালি গালাজ করতেছে, মারতেছে। একদিন হঠাৎ করে আমাকে রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে তারপরে আমার টান দিয়ে পুরো কাপড় খুলে ফেলেছে। তোর পরনে মানে শরীরে কি আছে? আমি না তো কিছু নাই তো। বলে যে নিশ্চয়ই কিছু আছে, আমি এত তদবির চালাচ্ছি, তোর কিছু হচ্ছে না, তুই তো দিব্যি সুস্থ। আমি তো আল্লাহ আছে না উপরে, আল্লাহ থাকলে কিছুই হয় না। তারপর যাক, সে একদিন হঠাৎ করে, আপনি কি দুতুরার ফল ছিলেন ভাইয়া, ওই যে কাটা কাটা?
হ্যাঁ,
এই শুকনো ফল সে করলো কি, একদম বাইটিয়া ফিনিশ কইরা, তারপরে সে আমার খাবারের সাথে দুই তিন দিন চেষ্টা করছে, একদিন ক্ষীরের সাথে একদিন ভাতের সাথে, এভাবে আমাকে দুই তিন দিন চেষ্টা করছে খাওয়াবার জন্য। কিন্তু আমার ওই খালাতো যে নন তার ওন মেয়ে, এরা চায় না কখনো যে আমাকে জানে মাইরে ফেলুক বা আমি গুম হয়ে যাই। এরা আমাকে বলে দিয়েছে যে দেখো ফাতেমা তুমি এগুলো খাইও না, ফালাই দাও। উনি দিয়েছে একদিন আমার সামনে ধরাই পড়ে গেছে। এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে যে তারা আমার পিছনে মানে অনেক কিছু করতেছে। আমি এক কাজ করি, আমি তিনতলার একটা মেয়ে, ওর সাথে আমার ছাদে দেখা হয়েছিল, ও আবার ইন্টারে পড়ে, তো ওরে বললাম দেখ বোন তুই আমাকে একটা হেল্প করতে পারিস। বলে জি কি? আমার বাবার বাড়ির এই ঠিকানা দিলাম, আমার বাবাকে একটু টেলিগ্রাম করে দিত যাতে আমাকে এসে নিয়ে যায়, দুই তিন দিনের মধ্যে আসতে বলবি। দুই তিন দিন পরে সে আমাকে মানে আমি গায়েব হয়ে যাবো, সোজা গুম হয়ে যাবো, এই ধরনের নিউজ। হ্যাঁ সত্যি, ওই মেয়েটা আমাকে আমার ঠিকানা নিয়ে আমার বাবাকে টেলিগ্রাম, টেলিগ্রাম করার পরে আমার বাবা দেখতেছি যে হ্যাঁ সাথে সাথে চলে আসছে। আইসে এখন বলতেছে আরে মা তোর এত কিছু হয়েছে তুই আমাকে জানাবি না, আমি তো অনেক চিঠি আমি দিছি আপনাদের কিন্তু কোনো চিঠি তারা পোস্ট করে নাই। তখন আমার বাবা বলে যে এখানে তোর ফুবার বাসা আছে, খালার বাসা আছে, আপন খালা আপন ফুবা। আমি তো বাবা জানি না। তারপরে আমরা চলে আসি ওখান থেকে, আইসা যা যা ঘটলো আমার সাথে পুরো ডিটেল মানে ওখানে আমরা কমপ্লেন করলাম,
আবার অফিসে কমপ্লেন করলাম।
হ্যাঁ লিখিত ভাবে, একদম লিখিত ভাবে। ওনার অফিসের যে ছাড় ওনারা অনেক রাগ করলো যে এই জন্যই তো মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না, ঘটনা কি পাঁচ মাস ছয় দিন নিখোঁজ হয়ে গেছে। এদিকে কমপ্লেন করে সে করছে কি ওই যে মেয়ে লাখি বিয়ে করছে না, এই ফাঁকে ওই মেয়ে আবার সেই বিয়ে যে করছে সেই কাবিন নামা প্রমাণ সবাই সে মানে অফিসে জমা করছে, কিন্তু তারা জমা ওইটা গুরুত্ব দেয় নাই। বলছে যে অরিজিনাল যে বউ সে আছে সে কোথায়, আমার তো কোনো খুঁজই পাচ্ছে না। তারপরে এটা নিয়ে অনেক ওনারা চিন্তিত ছিল, যখন আমি আসছি সবাই খুশি হয়ে গেছে যে আরে মা তোমাকেই তো খুঁজতেছি তুমি কইছিলে। তারপরে সবকিছু তো জানলো, জানার পরে ওকে করলো কি ওকে মসজিদে উঠিয়ে আবার তওবা করাইলো, যার জীবনে এরকম করবি কিনা, তুই ধাপে ধাপে তো মানে কইরিয়ে যাচ্ছিস, এগুলো তো ভালো কাজ না। পরে করলো কি ও এখান থেকে ওকে ট্রান্সফার করতে হবে, তা নইলে ও এই মহিলার সাথে এরকম করবে আর এই মেয়েটাকেও এরকম অত্যাচার করবে। তারপর করলো কি ওখান থেকে যশোরে পাঠাই দিল, আমাকে সহ একদম একা সাথে সাথে ট্রান্সফার করে যশোরে পাঠাই দিল। যশোরে যাওয়ার পরে যশোরে যাইয়া রাত চারটের সময় ওখানে যশোরে আমরা নামি, নামার পরে ওখানে একটা মানে হোটেলে ওঠে, তারপর আমাকে নিয়ে আবার সে করলো কি সিনেমা দেখলো, অনেক আনন্দ ফুর্তি করলো আমাকে নিয়ে সিনেমা টিনেমা দেখলো। আমি তো খুব খুশি, আমি জীবনে সিনেমা হলে যাইনি, তখন আমি যশোরের নিরালা সিনেমা হলে প্রথম ছবি দেখি। পরে পরদিন সকালবেলা আবার খুলনাতে আমার ফুবর বাসায় গেল, ফুবর বাসায় ওখানে প্রায় 20 দিনের মতো থাকার পরে আমার খালুর বাসায় আমি গেলাম। খালুর বাসায় ওখানে আমি প্রায় 2 মাসের মতন ছিলাম। তখন আমার আবার হঠাৎ করে না অনেক মানে শরীর অসুস্থ হয়ে গেল খালুর বাসায় থাকাকালীন। তখন আমার খালু অনেক ই করলো যে মেয়েকে আর কষ্ট দিতে পারবি না, তুই ওখানে নিয়ে বাসা নিয়ে ওকে নিয়ে থাক, তা নাহলে কিন্তু আমি তোর চাকরিটা রাখবো না, এরকম হুমকি দিলো। আমার খালু নিজেই সবকিছু কেনাকাটা করে আবার পুনরায় আমার একদম মানে কি বলবো রান্নাঘর থেকে শুরু করে সবকিছু আমার খালু আমাকে দিয়ে দেয়। তখন চলে যা আর আমাকে বলছে যে ভালো মন্দ হইলে আমাকে জানাইস, কিন্তু আমি আর কোনোদিন ওই খালুর সাথে কথা বলতে মানে ওই রকম সুযোগই সে দেয় না আমাকে যোগাযোগ করার মতো। যশোরে যাওয়ার পরে আমি ওখানে যাওয়ার প্রায় 2 মাস পরে হঠাৎ করে আমার মেয়ে পেটে আসে। মেয়ে পেটে আসার পরে সে তো মানে আরো ক্ষিপ্ত, আমার ভাসু বড় ওরা তো সবাই মানে বিরূপ আর কি, সবাই চাচ্ছে যে আমি বলছে যে যতদিন আছে, আমি এই কথাটা আসলে বিশ্বাস করি নাই পরে কখন করছি, ও আমার ভাসুরের একটা চিঠি আমার হাতে পড়ছে, চিঠিতে লেখা দেখতেছি যে তুই যতদিন চাকরি আছে ততদিন তাকে রাখবি, তারপরে তাকে ফেলে দিবি। আর আমাকে ওটা বলতো যে তোর 10টা বাচ্চা হইলো আমি তোকে রাখবো না, আমি লাখিকে নিয়েই সংসার করব, লাখি আমার সবকিছু। কিন্তু আমার যখন বাচ্চা পেটে 5 মাস তখন লাখি হঠাৎ করে নিজের থেকে চলে যায়, অন্য ছেলেকে বিয়ে করে।
ওকে ওকে,
তখন ও আমাকে একদিন হঠাৎ করে আসে, আমি অনেক অসুস্থ হয়ে যাই ভাইয়া, আমার বাচ্চা পেটে ছিল ওই সময় আমার শরীরে অনেক পানি হয়েছিল অসুস্থ ছিলাম, হঠাৎ করে আসে এখন বলে যে তোমার জন্য একটা সুখবর আছে। তখন আমাকে তুইতে মারিয়েই বলে তুমি বলে না, তা আমি বললাম আমার জন্য বা কিসের সুখবর। তখন উনি আঙ্গুর ফল নিয়ে আসছে, ইটি নিয়ে আসছে, কোনোদিন এটা করে নাই, আমি তো অবাক হয়ে গেছি, নিয়ে এসে তারপর আমার সুখবরটা দিল। তা ওর সাথে আবার কলিক আসছে দুইজন, উনি বললো যে হ্যাঁ ওই মেয়েটা না চলে গেছে। আমি বললাম এটা তো তোমার জন্য খারাপ খবর, আমার জন্য তো খুশি খবর। তো চুপ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ভালো মন্দ তেমন একটা, তারপরও সে আমার দিকে কেয়ার করতো না। ওই যে সময় ইচ্ছা করতো বাসায় আসতো, মন চাইতো বাজার করতো, যাইতো, এই অবস্থা। তো ওইভাবেই দিন চলতেছিল, যখন আমার পেটে 8 মাস আমার মেয়ে, তখন হঠাৎ করে একটা কাজের মেয়ে নিয়ে আসে। তখন আমি বলছি না আমার কাজের মেয়ে দরকার নেই, আমি কাজ করতে অনেক পছন্দ করি, নিজেই কাজ করি সব সময়। ডাক্তারে বলছে যে আপনি এইভাবে কাজ করবেন সমস্যা হবে না। আমি বলছি না আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, আমি কাজের মেয়ে কোনো দরকার নেই। সে কাজের মেয়ে আনার পরে তার মানে পুরো চরিত্রটা আমার সামনে এসে যায়। তো এরকম আমি একদিন দুই দিন তিন দিন দেখতেছি যে প্রতিদিন আমি খাটে, আর নিচে মানে আর একটা রুম ছিল, কিন্তু ওখানে তাকে শুইতে দেয় না, বলে যে না তুমি এখানেই শোবা। আমি বলছি না রুম তো আছে, কেন ওখানে শোবে?
মানে কি আপনাদের,
আমার বেডরুমে,
আপনার বেডরুমে কি কাজের মেয়েকে থাকতে দিত?
হ্যাঁ,
নিচে
নিচে।
আচ্ছা,
তারপরে আমি একদিন দুই দিন তিন দিন আমি দেখতেছি, তিন দিন আমি দেখছি যে তার সাথে সে মেলামেশা করতেছে, তার সাথে কথা বলতেছে।
আপনাকে বেডে পাশে শুয়ে রেখে?
হ্যাঁ হ্যাঁ, শুয়ে রেখে। অলরেডি আমি অনেক অসুস্থ, আমার শরীরে পানি, আমার মানে খুবই অসুস্থ, পুরো শরীর ফুলে গেছে।
আপনি যেদিন দেখেন প্রথম দিন কিছু বলেননি?
তিন দিন দেখছি আমি,
তিন দিন দেখছেন, প্রথম দিনে কিছু বলেনি, দ্বিতীয় দিনে
না? আমি ফলো করতেছিলাম যে আসলে কি এমনি দুষ্টুমি করতেছে, কথা বলতেছে নাকি। পরে তিন দিনের দিন দেখতেছি না সরাসরি সে মানে তার সাথে মেলামেশাই করতেছে। তখন তখন আমার অনেক মানে আমার শরীর এত কাঁপুনি, ঠিক আছে, আমি কথা বলতে পারতেছিলাম। পরে আমি উঠে বইসা বলতেছি আমি এত অসুস্থ, একটা মানে কাজের মানুষ বাসায় থাকলে তার জন্য তো মায়া লাগে, আর তুমি এই ধরনের কাজ করলা, কালকে আমি বাড়িওয়ালারে বলে দেবো। যখন বলছি তখন আমার গলা চিপে ধরছে।
ঠিক আছে, আমি এই জায়গাটা থেকে ফিরি ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় শ্রোতা, আপনারা ফাতেমা জামানের জীবনের গল্প এখানে শুনছেন। বিশেষ কারণ বশত আমরা বেশ কিছু নিউজ শব্দ ব্যবহার করছি, কিছু শব্দ এখানে প্রচার করা সম্ভব হচ্ছে না। তার একটি কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো প্রতিষ্ঠানের উপরে যেন কখনো ব্লেম না যায়। আমরা হ্যালো ইট 920 তে সবসময় সচেতন ভাবে যে কাজটি করার চেষ্টা করি, কারো যাতে সম্মানহানি না হয় এবং কোনো প্রতিষ্ঠানে যাতে সম্মানহানি না হয়, কারণ এটি ইনভেস্টিগেটিভ শো নয়। একজন মানুষের স্বীকারোক্তি কিংবা একজন মানুষের কথার মধ্য দিয়ে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি মানুষের প্রেস্টিজে আঘাত লাগুক সেটা আমরা নিশ্চয়ই সচেতন ভাবে চাই না। তারপরেও কেউ যদি কোনোভাবেই এটা হয়ে থাকেন নিজের ব্যক্তিগত জায়গা থেকে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এর জন্য এই অনুষ্ঠানটি কোনোভাবেই দায়ী নয়। আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে এবং আপনি শুনছেন ABC রেডিও। ফাতেমা জামান তার জীবনের গল্প বলছে, আমি কথা না বাড়িয়ে ফাতেমা জামানের কাছে আবারও ফিরছি যেখানটায় আপনি ছিলেন। তারপর
হ্যাঁ, গলা চিপে ধরার পরে তখন আমি হাত হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে তাকে ই করছি, বলে যে কাউকে বলবি না, খবরদার, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তারপর চুপ হয়ে গেছি, কান্না করতেছি। সকালবেলা ওঠার পরে আমি আর কোনো কথা বলিনি। আমার এক ওর এক কলিকের বাসা, এক ভাবি, তার বাসায় আমি রিক্সা নিয়ে চলে গেছি। তারপরে যাওয়ার পরে দেখতেছি যে সে 10টা 11টার দিকে অফিস থেকে আইসা সে ওই বাসায় চলে গেছে। হ্যাঁ ভাবি কি, আমি ওনাকে বলে দিছি যাইয়া ওই ভাবি কি সবকিছু যে এরকম করতেছে। তখন উনি তো খুব খিটখি, অনেক বকাবকি করলো যে তোর চাকরিটা কিন্তু আমরাই খেয়ে বলাবো, যা শুরু করছিস ভালো করছিস না। তখন ই কইরা আবার আমাকে নিয়ে আসলো বাসা থেকে। যখন 96 সাল তখন আমরা চলে আসি বান্দরবনে।
আপনার বেবিটা হলো তখন?
হ্যাঁ, বেবিটা হলো
ফার্স্ট বেবি।
হ্যাঁ, বান্দরবনে আসার পরে এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটছে, আমাকে সব সময় মারধর, গালি গেলাস। একদিন এরকম মানে ফাটাই ফেলাইছে একদম, আমার হাত টাত মুখ টুকু মানে মাইরা ফাটাই ফেলাইছে। তখন আমি রাগ কইরা ওই প্রথম জীবনে আমি বাড়িতে চলে যাই। পরে আমি আবার নিয়ে আসছি, আবার আসছি, এইভাবে এইভাবে মানে কি বলবো। তারপরে গেলাম আপনাদের দিনাজপুর, তখন আবার আমার ছেলেটা পেটে, বুঝছেন, তখন আমার ছেলে 7 মাস পেটে। তারপর আবার ট্রান্সফার হয় তার বান্দরবনে। 2003-এ শেষে পাশের দিকে আমি আসি কুমিল্লায়, ছয়ের মাঝামাঝি সে মিশনে চলে যায়। মিশন থেকে আসে আপনার 2007-এর প্রথম দিকে, কেননা ওখানে যাই একটা অঘটন ঘটায়। তা ওনার মানে অন্যায় অত্যাচার মানে মিশন থেকে আসার পরে আরো বেড়ে যায় আমার উপরে, মারার সংখ্যাটা এতই বাইরে গেল। তখন আমার ছোট ভাই আছে, যে মানে সবাই ছোট যে ভাইটা, সে বললো যে আবা আমি তোমার ওখানে এসে ক্যান্টনমেন্টে ভর্তি হবো, তাহলে দেখবা ভাইয়ে তেমন একটা তোমার গায়ে হাত তুলতে পারবে না, আমি কাছে থাকলে পারবে না। তখন আমি ঠিক আছে তাহলে তো ভালোই হয়, তা আমার আব্বা এসে ওকে সবকিছু ভর্তি টুর্তি করে সবকিছু কিনে কেটে দিয়ে গেল, ভর্তি করে দিয়ে গেল, তাও আমার কাছে থাকলো। কিন্তু ও যখন বাসায় থাকে তখন আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ও ডাক নেয়। তখন আমার ওই যে আমাদের অফিসের যে ম্যানেজার, সে যার বাসায় আমার বিয়ে হয়েছিল, সে আবার ওখানে বাড়ি ওই কুমিল্লাতে, তাকে আমি কমপ্লেন করলাম যে দেখেন এই অবস্থা। তারপরে বললো যে এটা তো খুব খারাপ কথা, সবাই একাত্র হয়ে আমাকে 15 দিনের টাইম দিল, আলমকে 15 দিনের টাইম দিল যে তুমি এই 15 দিনে যদি ভালোভাবে চলতে পারো সিদ্ধান্ত নিবে একাত্র থাকবা, তা নইলে তুমি সেপারেট হয়ে যাবে। অলরেডি আমার ভাই কিন্তু আমার বাসায় আছে, এমনকি আমার চাচাতো যে বোন মানে আলমের ছোট বোনও আমার বাসায় আছে। তারপরে এদেরকে নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে চলে গেল চিটাগাং এ। 15 দিন হইতে 13 দিন, মানে 13 দিন চলতেছে, 13 দিনের দিন। ওখানে আবার ওই সময় নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক না থাকার কারণে আমার পাহাড়ে অনেক বড় পাহাড়ে উঠার পরে ওখানে দাঁড়াইলে নেট আসতো আর কি। আমি তো অনেক অসুস্থ, আমার ছোট দুই বোন আমাকে ধরে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেছে। নিয়ে তারপরে আমি আমার ভাইকে ফোন দিছি যে বাসায় বাচ্চাদের রাখি গেছি না, দুই বাচ্চার পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা। তারপরে আমার ভাই আছে, ননদ আছে বাসায়, তা খোঁজ খবর নিচ্ছি। মানে ও কলেজ থেকে আসছে মাত্র 7টা খুইলে বলে যে ই করছে আসো, আমি মাত্র আসছি তোমার সাথে কথা বলতেছি একটু ওয়েট করো। ও ভাত নিয়েছে খায়নি, তরকারিও নেয়নি। তারপরে আমার সাথে কল করার সাথে সাথে আলম আবার সাথে সাথে গেছে, সাথে সাথে যাওয়ার পর বলছে এই তোকে না মানা করছি, ওর সাথে কথা বলবি না, তোর বোনের সাথে কথা বললে আমার বাসায় থাকতে পারবি না, তারপরে কেন তুই কথা বললি? অলরেডি মায়া আবার শুরু করছে ছাদে বসে, তখন মোবাইল তো অনই আছে। তখন আমি শুনতেছি ও আপা আপা আমাকে মাইরে ফেলাইলো। তখন আমি বলি এই ওকে মারো কেন, মারো কেন, যা বলার আমাকে বলো, আমি তো বাচ্চাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করছি, যা বলার আমাকে বলো। সে কোনো কথাই শুনে না, ওইভাবে যেই কিন্তু একটা মানে উনি আবার দোতলায় থাকে, মান্নান কইরে নাম, হ্যাঁ, তো উনি আজকে মানে বাসায় ছিল, তো ওনার ছেলের সাথে আমার ভাই লেখাপড়া করে। তখন ভাবি বলে কি ব্যাপার, ফারুকের কণ্ঠ শুনতেছি, হ্যাঁ, তো আলমের শালার কণ্ঠ, ঘটনাটা কি? তাকাইয়ে বেলকুনিতে দাঁড়িয়ে দেখতেছি যে রাস্তায় ফালাই আমার ভাইকে মানে পিটাইতেছে, আমার ভাই অলরেডি বেহোশ, একটা আসতেছে দৌড়ি আমার ভাই বাঁচার চেষ্টা করছে, বলে ডাকাত 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 আসছে, আমার বাসার সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়ের হাতে আবার একটা ক্যামেরা সেট ছিল নতুন কিনছে, এই সেটটা নেওয়ার জন্য মানে ওই যেতে দিয়ে কথা বলতেছিল আর কি, সেই সেটটা নেওয়ার জন্য মানে সে মাইর খেয়েছে কিন্তু সেট ছাড়ে নাই আমার ভাই ও সময়। পরে সেই কিছু মনে করছে সত্যি সাবজন বলতেছে তো ডাকাত ধৈরে একেবারে মানে শোয়াইয়ে দিছে আর সে ইচ্ছে মতো পিটাচ্ছে। তখন ওই উনি আইসে দৌড়িয়ে দুনিয়ার মানুষ দেখতেছে, দুই সাইডে কোয়ার্টার, দুনিয়ার মানুষ দেখতেছে দাঁড়াই দাঁড়িয়ে ডাকাত পিটে ছাড়ে ডাকাত পিটাচ্ছে, উনি আইসে বাঁচালো আর কি। যেহেতু আলমের শালা পেলাস চাচা তো ভাই কি বলেন আপনারা কেন ঠেকান না, রিপোর্ট হয়ে গেল সাথে সাথে গোয়েন্দার রিপোর্ট হয়ে গেল যে অমুক এরকম শালাকে মাইরা অবস্থা খারাপ করে ফেলাইছে। ওখানে যাইয়া সবকিছু কমপ্লেন করলাম যে না এই লোকের সাথে আর সম্ভব না, এর একটা মানে ই করা দরকার।
আপনি বারবার কমপ্লেন কেন করছিলেন, মানে কমপ্লেন করার পেছনের উদ্দেশ্যটা কি ছিল?
সে যাতে শুধরায়, তারা তো সবসময় সমাধান করার চেষ্টা করে। আপনি সেভারাল টাইম
দেখলেন যে বারবার আপনার সেই বিয়ের শুরু থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অফিসে গিয়ে আপনি
বারবার করছি কমপ্লেন,
কমপ্লেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, বা তার এগেনস্টে আরো অনেকে কমপ্লেন করছে, শুধরানোর তো সে শুধরাচ্ছে না, তারপরেও কেন কমপ্লেন করছেন?
এখন আমি তো তারাই ভরসা, আমি তো বাহিরে যাচ্ছি না, আর যেহেতু সে কর্মজীবী ওখানে,
রাইট, আসলে কিছু করার থাকে না ওই সময়টাতে, আসলে না যারা
যারা
আপনার কথাই বলছিলাম যে আসলে আপনি কি বা করতে পারেন এছাড়া আসলে তো কিছু করার নাই। হ্যাঁ বলুন, তারপর
তারপরে এটা করার পরে বললে ঠিক আছে, ও করলো কি উল্টো আমার নামে কমপ্লেন করলো, আমার মানে চরিত্র নিয়ে কমপ্লেন করবো যে সে মনে হয় থাকবে না, ও মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এই জন্য সে আমার নামে এই ধরনের বলতেছে। 7 মাস তদন্ত করার পরে পুরো বাংলাদেশে যত জায়গায় সে থাকছে যত কর্ম করছে সবকিছু বেরোয় আসলো সামনে, তার ভিতরে সে ওই যে ফলস খাইছে রেশন সেটাও আসলো, সম্পূর্ণ সব মিলেই মানে তার নামে 7টা কেসের কমপ্লেন হইল।
আচ্ছা,
আমাদের ওখানে আদালত আছে আলাদা, এটা একদম মানে সব যত সিনিয়র লোক আছে জুনিয়র আছে সবাইকে নিয়ে কোর্টে যেরকম বসে না এরকম বসে।
ওখানে ছিলেন আপনি?
অবশ্যই আমার বাবা আমি সব নথিপত্র ওনার যত অপরাধের সবকিছু নিয়ে বসছে আমাকে এখন জিওসি বলে যে দেখো মা তুমি যে সারা জীবন কষ্ট করছো সব প্রমাণ আমাদের এখানে আর সে যে তোমার সাথে কি ব্যবহারটা করছে সব প্রমাণ এখানে এতগুলো তখন আমাকে বললো যে দেখো মা এখন তার তো এই এই কর্মতে তার এই এই কয়টা কেস হয় এখন মানে তাকে কি করা উচিত এখন তুমি বলো তুমি যেটা বলবা ওইটা করবো তোমার তো দুইটা বাচ্চা আছে এখন বলছি যে স্যার আমার দুইটা বাচ্চা আছে ওরা অনেক অসহায় আমার কথা বাদই দিলাম কিন্তু তাদের ভবিষ্যৎ আছে তাদের কিন্তু তারা কিন্তু রাস্তায় থাকবে আমি সে অপরাধী ঠিক আছে কিন্তু আমার বাচ্চারা তো অপরাধ করে নাই তার জন্য তো আমার বাচ্চারা কষ্ট পাইতে পারে না আমি চাইবো স্যার দয়া কইরা তাকে মাফ কইরা যাতে আপনি আপনারা মানে তাকে পেনশনটা দেন বাচ্চারা যাতে বাঁচতে পারে তাহলে আমি অনেক খুশি হব কিন্তু তার বিচার একমাত্র আমি আল্লাহর কাছে দেবো আর দরকার নেই রিটায়ার দিল রিটায়ার দেওয়ার পরেও কিন্তু ক্ষান্ত নাই রিটায়ার দেওয়ার পরে তারা করছে কি তার রিটায়ার্ডের সব মিশনের টাকা সব আটকাই দিয়েছে আটকাই দেওয়ার কারণ একটাই যে সে আমার সাথে এখন পর্যন্ত সমাধান করে নাই আর আমি এর ভিতরে এই সাত মাসে সাড়ে পাঁচ মাসে মানে আমি প্রতিদিন সকালে অফিসে যেতাম সকাল আটটার দিকে উপস্থিত আমার থাকতেই হইতো
কেন কেন আপনাকে
প্রতিদিন মানে যে কোনো সময় আমাকে অফিসে ডাকবে আমার জবানবন্দি নেবে মোকাবিলা করবে যে কোনো কাজের জন্য আমার কাজ থাকার না থাকে আমার যাইতেই হইতো
আপনার জবানবন্দি নিয়ে আলটিমেটলি কি লাভ মানে কি কথা মানে এখানে আমার বুঝতে পারছি না আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি কমপ্লেন করলেন সে কারণে এইরকম একটা আদালত বসলো আচ্ছা তারপরে আপনি আবার বলতেছেন যে চাকরি যাতে না যাতে ছেলে মেয়ের ইয়ে আছে তাহলে আপনি কি বিষয়
না না হ্যাঁ হ্যাঁ সেটাই কথা আমার বাচ্চাদের দিকে তাকাই আমি ওকে মানে কমপ্লেন লাস্ট কমপ্লেনটা করছি হ্যাঁ
আমি ক্লিয়ার না আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করছি সেটা হচ্ছে যে আপনি কমপ্লেন করলেন ওনার প্রবলেম গুলো নিয়ে তারপরে অফিস থেকে একটা ব্যবস্থা নিল তার সমস্ত কিছু ঘেটে ঘুটে দেখলো যে না কমপ্লেন সত্য তারপরে আপনি আবার বলতেছেন তার চাকরি যেন না যায় তাহলে আপনি কি
বলেন আমি তো গেছিলাম আপুসে সমাধান করার জন্য যে সে আপুসে আলাদা থাকবে না ভালোভাবে সে সংসার করবে আমি তো তার সাজা দেওয়ার জন্য আমি যাইনি আমাদের ওখানে একটা সমাধানের ব্যবস্থাটাই বেশি সব সময় তারা
ওনারাও যাচ্ছে যে
সমাধান হ্যাঁ ওনারা যথাসাধ্য চেষ্টা করছে হ্যাঁ সাড়ে সাত মাস তদন্ত করার পরে রিপোর্ট টিপোর্ট সবকিছু আসার পরে তারা তারপরেও চাচ্ছে যে আমরা সংসার করি তারা কখনোই চায় না যে আমরা মানে সংসার না করি ঠিক আছে
মানে আপনি চাইলে এক মুহূর্তে তার চাকরি চলে যেতে পারতো আপনি চাইলে তার জেলও হয়ে যেতে পারতো কিন্তু যেহেতু আপনি চান নাই
তারা ওখানে
সুতরাং তারা মীমাংসা করার চেষ্টা করে
জি
ওকে
ওরা ওইটাই বেশি করার চেষ্টা করে সব সময়ের জন্য আর বউর কথাটাই তারা প্রাধান্য বেশি দেয়
রাইট
হ্যাঁ তখন মানে এইটা ই হইলো এর তো ছেলে মেয়ে আছে পরিবার আছে সবাই সাক্ষী তো নিচ্ছে ওরা তো সবসময় দৌড় রূপে আছে আমার মা বাবা সবাই আছে খালি আমি একা না কিন্তু ওখানে সবাই একটা দৌড়ুরূপে আছে এইভাবে চলতেছিল বেশ অনেক দিন তার ভিতরে কি হয়েছে ওকে সাথে সাথে ও আবার ওই সময় চাকরি শেষ চলে গেছে চলতেছে অলরেডি শুরু হয়েছে হ্যাঁ তার ভিতরে এই গন্ডগোল তারপরে সে করছে যে ওখানে নজরবন্দি ওকে পাঁচ মাস রাখছে একদম মানে শুধু অফিসের ভিতরে থাকছে খাইছে ঘুমাইছে এমনকি ঘেটেও আসতে দেয় নাই কারোর সাথে দেখা করতে দেয় নাই শুধু অফিস টাইমে অফিসে নিয়ে আসছে এইভাবে নজরবন্দি রাখছে তারপরে সমাধান তো একটা হইলো হবার পরে সে রিটায়ার্ডে বলে যে তোমার বউর সাথে তো তুমি এখনো মীমাংসা করো নাই তুমি তোমার বউকে নিয়ে আসো তারপরে তোমার রিটায়ার্ডের টাকা দেওয়া হবে
রিটায়ার মানে কি সে পেনশনের টাকা
হ্যাঁ হ্যাঁ
এলপিআর এ গেল কত বছর পরে আপনাকে বিয়ে করার কত বছর পরে এলপিআর এ গেল
29
আপনাকে বিয়ে করার 29 বছর পরে এলপিআর
না না ওর চাকরির বয়স
আপনাকে বিয়ে করার কত বছর পরে এলপিআর এ গেল
এটা মানে
আমার বিয়ে হয়েছে কত সালে
আমার 93 ডিসেম্বরে
93 সালে বিয়ে হয়েছে এলপিআর এ গেছে কোন সালে
এই যে সাথে
2007 তার মানে আমরা বলতে পারি 14 বছর 14 বছর যাবত এইগুলো টানা হাতড়া করে যাচ্ছে
থাকে মানে একেবারে
আপনিও তো কম না বাবা কেন মানে একটা মানুষের সাথে
ও মাই গড
না না আপনি শেষ করি আগে একটা মানুষ যে আপনাকে মানে জীবনটাকে কেন আপনারা জীবন মনে করেন না যে মানুষটা আপনাকে কোনোভাবেই জায়গা দিচ্ছে না তার কাছে না স্বামী হিসেবে না আপনাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না আপনার সন্তানের দিকে সে তাকাচ্ছে 14টা বছর সেই মানুষের সাথে
টানা হাতড়া করে যাচ্ছে করে যাচ্ছে একদম আমার ছেলে মেয়ে এই কমপ্লেইনটা করতেছে সব সময়
দোষ একটা কথা আছে আমাদের সেটা হচ্ছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী আপনি যে এত এত কমপ্লেন করছেন আমি ধরে নিচ্ছি সে নেগেটিভ ক্যারেক্টার হ্যাঁ তাহলে আপনি কি করলেন আপনি কেন তার সাথে স্টে করতে গেলেন আপনি চলে গেলেই পারতেন ওই সময়টাতে আপনি চলে গেলেই পারতেন এক দুই নম্বর হচ্ছে আপনার সাথে অন্যায় করছে আপনি তাকে শাস্তি দিলেই পারতেন সবচেয়ে ব্যস্ত হয়ে হ্যাঁ কারণ সে তো অপরাধী, একদম আগাগুড়ো অপরাধী আপনার কথা যদি মেনে নি, তাহলে আপনি সেটা করলেই পারতেন, আপনি সেটাও করলেন না। আপনি তার চাকরিও ছাড়তে চাচ্ছেন না, আপনি 14 বছর ধরে একটা মানুষকে বারবার মিনিমাইজ করার চেষ্টা করতেছেন, মীমাংসা করার চেষ্টা করতেছেন, এবং যে আপনাকে বিন্দুমাত্র, আপনার কথা যদি মেনে নি, আপনাকে বিন্দুমাত্র স্ত্রীর মর্যাদা দেয়, তাহলে আপনি 14 বছর যাবৎ কেন? 14 বছর কিন্তু শেষ হয়নি, সে এলপিআর আসলো মাত্র। তাহলে মানে এটা কি
শোনেন, আমি আমার মা বাবার বড় মেয়ে,
আপনি আমাকে কোন সোশ্যাল এথিক্স এর কথাই বলেন না। বাংলাদেশের অসংখ্য মেয়েরা এই একই রকম এথিক্স এর মধ্যে পড়ে থেকে নিজের জীবনটাকে শেষ করে, প্রথম কথা হচ্ছে এটা। আপনার বাবা মার বড় মেয়ে কিন্তু আপনি ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, সমাজের কথা চিন্তা করেছেন, শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়েছে সেটা তো আমাদের লিসনাররা শুনবে, ঠিক আছে? আপনাকে এখানে নিয়ে আসার প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে যে লাখ লাখ মানুষ, লাখ লাখ ছেলেমেয়েরা আজকে এই স্টোরিটা শুনুক, শোনার পরে জীবনটাকে ভ্যালু দেখ, ঠিক আছে? যেখানে হচ্ছে না সেখানে 14 বছর যাবৎ চেষ্টা করুন।
আমি একমাত্র দুর্বল ছিলাম যে আমি উচ্চ শিক্ষিত না,
তো
তারপরে আমার বাবা মা অনেক বিত্ত ফেলি না,
তো
আমি কি করে খাবো?
আপনি ধরলাম 14 বছর যাবত এই কথাটা মাথায় রেখেই আপনি তার সাথে মিনিমাইজ করার চেষ্টা করেছেন, কিন্তু আপনি
সে কখন ভালো হবে,
আপনি ভুল করেছেন, আপনি ওয়েট করেন, আপনি ভুল করেছেন, প্রত্যেকটা
মোমেন্টে 100% করছি, এটা তো শিওর।
আমরা সেটাই বলার চেষ্টা করতেছি। আমরা প্রিয় শ্রোতা, এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার সামনে একের পর এক ভুল হয়ে যাচ্ছে, এবং তারপরে সেটাকে আপনি বারবার মিনিমাইজ করার চেষ্টা করতেছেন, আপনি সমাজের কথা চিন্তা করতেছেন, আপনি পরিবারের কথা চিন্তা করতেছেন, কতবার করবেন, কত রকম ভাবে করবেন, এন্ড দিস ইজ অ্যাবসলিউটলি রং। ওকে প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি নেবো, আমরা 5 মিনিট পর একেবারে গল্পের শেষ ভাগে ফিরবো। যেটা বলছিলাম আসলে যে 14 বছর কেন, 140 বছর ধরে চেষ্টা করলেও কিছু কিছু জিনিস কারেকশন করা সম্ভব নয়, এবং সেরকমই একটা ফলাফল আসছে, কিন্তু ওই যে বললাম যে নিজের জীবনটা শেষ হয়ে যায়, শুধু নিজের জীবন শেষ হয় না, আরো কি বেশ কিছু মানুষের জীবন শেষ হয়ে যায়। আজকের এই স্টোরিটি অসাধারণ একটি শিক্ষণীয় গল্প, আমরা ফিরে আসবো মাত্র 5 মিনিট পর, এবং তারপরে আপনারা আজকে এই ফাতেমা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা শুনবেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। ফাতেমা জামান তার জীবনের গল্প বলছে, আমি কথা না বাড়িয়ে ফাতেমা জামানের কাছে আবার ফিরছি। তারপর
এলপিআর শেষ, রিটায়ার তো দিল, কিন্তু রিটায়ারের টাকা আটকাই দিল, বললো যে বউকে নিয়ে আসো, ফ্যামিলি সহ আসো, বাচ্চা কাচ্চা নিয়ে
তাহলে দিব।
তারপরে হ্যাঁ, ও আবার ওখান থেকে ক্যান্টনমেন্ট থেকে বের হইয়া বাচ্চা দুইটা আবার বাড়িতে আমার নুনদের কাছে ছিল, ওদের নিয়ে আবার ঢাকায় মিরপুরে চলে আসে। আল্লাহ নাম নিয়ে আমি ঢাকাতে চলে আসলাম। আমি আসি গাবতলি, আসার পরে দেখি যে না, সে কি সুন্দর নায়কের মতো আইসে আমাকে রিসিভ করলো, যা মনে হয় ভালো হয়ে গেছে। আমি মনে মনে খুব খুশি যে না, লোকটা মনে হয় এবার শুধরেছে। তারপরে আমি তো মানে ওনার সাথে চলে আসলাম বাসায়, আসার 4 দিন হয়েছে বাসায় আসি, বাসায় 4 দিন হয়েছে। আমি বাসায় আসার সাথে সাথে বাচ্চাদের মুখ দেখে আমার এত মানে ওদের ডরে আমি এত কান্না করতেছি, মানে ওদের দিকে তাকাইতে পারতেছি না আমি, মানে ওদের চেহারা এত খারাপ, মানসিক অবস্থা এত মানে মানসিক ভাবে আমার মেয়ে অলরেডি মানসিক রুগী হয়ে গেছে। হ্যাঁ, কান্না করতেছে আর বলতেছে, আম্মু জানো প্রতিদিন রাত্রে আমার আব্বু আমাকে মারে। কেন মারে তাই জানো না, সে এমন ভাবে অন্যায় অত্যাচার করে, সে আমাকে বলে যে তোর মা নাই, তোর মায়ের বদলে তুই আমাকে ই করবি, তোর মা, তোর মা নাই দেখে তোকে আমি ব্যবহার করবো, এই ধরনের। আর মানে সে জঘন্য ভাবে সে বাবা হইয়া আমার সাথে, আমার মেয়ে তো তখন অনেক ছোট, হেভেনে পড়ে, ওদের জীবন থেকে কিন্তু 1 বছর চলে গেছে এই গন্ডগোলের কারণে, পড়তে পারে না। তারপরে শুনে আমার কাছে ব্যাপারটা এত খারাপ লাগলো, ছেলেও দেখি যে আম্মু হ্যাঁ সত্য কথা বাবা এরকম, আমাকেও আমার দিকেও খেয়াল নাই নেই। পরে আমি বাচ্চার করলাম কি, সাথে সাথে আমার মেয়েকে ডাক্তার দেখাইলাম, বাচ্চাকে ডাক্তার দেখাইলাম, আমি ধরা দিলাম না যে আমার বাচ্চারা আমাকে কমপ্লেন করছে, আমি জানি সবকিছু। বাসায় আসার পরে 4 দিন একদিন সে আমার কাছে চেক দেওয়া শুরু করলো, আমার নামে যে টাকাটা পেনশনে ওখান থেকে 4টা ভাগ করছে, বাচ্চাদের 2টা আর আমার আর ওনার 4টা ভাগ করে, মানে বাচ্চাদের 2টা ওনার দিকে দিয়ে দিচ্ছে আর আমারটা আমাকে দিছে। তাই আমার আমারটা ভাগে হচ্ছে মানে 3,29,000 পড়ছে আর কি।
কত সালের ঘটনা
এটা? ওই সময় ওই যে এলপিআর থেকে আমাদের
কত সাল, কত সালে
এটা হয়েছে? 7 সালের শেষে,
2007 সালের শেষের দিকে। আচ্ছা বলেন।
এখন কিছুদিন পর বলে কি, আমি বন্দুক কেন বলতো না, না তুই আমাকে এই টাকাটা দে, আমি তো তুমি যে অনেক টাকা তোমার ব্যাংকে আছে, তারপর মিশনের এই টাকাগুলো কি করছো, এই টাকাগুলো কই, ওই টাকা আমি ই করবো না, ওই টাকা আমার আছে কিন্তু তোর টাকাটা দিবি। তখন আমার মানে আমি বললাম যে না, আমার টাকা আমি কিছুতেই দেবো না। তখন আমার উপরে অত্যাচার শুরু হয়ে গেল,
আপনার বাবা জানতো না এগুলো, আপনার মা জানতো না এগুলো, এগুলো তারপরে তারা কি করছে?
সারা জীবন অত্যাচার করছে, মারছে, তারা মনে করছে এবারও হয়তো ওই রকমই মারছে, কিন্তু এত যে
সারা জীবন অত্যাচার করেছে জানছে তারা কি বলতো?
তারা কিন্তু এটা তো তোদের নিত্য দিনের সমস্যা,
কিন্তু সমাধান তো হতে হবে। বাবা মা কি বলতো?
গাইডনেস ভালো ছিল না, সত্য কথা যেটা
বাবা মা বলতো যে তারপরে
গাইডনেস সবসময় মানে তারে আশ্রয় দিয়ে রাখতো।
এরপরও
সে এইভাবে চলতে ছিল, কেলাম তো নাই। তারপরে কত লোক 2011 সালে আমার ছেলেকে আমি উত্তরা ক্যাডেট দিছিলাম, ক্যাডেট দিছি, হঠাৎ করে দেখতেছি ওই মুহূর্তে ছেলেকে হঠাৎ করে নিয়ে আসে, এবার কি ব্যাপার? ওই যে না আর পড়াবো না, মানে কি ফাইনাল পরীক্ষা সামনে, ওই যে থাক না ফাইনাল বাসায় বসে দিবে, ঠিক আছে। ফাইনালও শুরু হয়েছে, আমার ছেলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, ওখানে পরীক্ষা হলে যখন পরীক্ষা মানে শুরু হয়েছে তখন দেখতেছি আমার ছেলে ওই যে মানে যে কাবিনটার নামে ছিল অন্য মার নাম, আসল নাম না তো, হাতে মার নাম তো ছিল না, সেই নামে ছেলের নাম দিছে, তা আবার আমাকে দিছে মৃত্যু। এখন আমার ছেলের মন খারাপ হয়ে গেছে যে আল্লাহ, আমার মা সারা জীবন মৃত্যু থাকবে, আমি ক্যাডেটে ভর্তি হব, এটা তো আমি মানতে পারলাম না। সে অর্ধেক পরীক্ষা দিয়ে মন খারাপ করে চলে আসছে যে না আমার মা মৃত্যু, এটা আমি মানতে পারলাম না। তখন যাক ওইটা গেছে, হঠাৎ করে একদিন এরকম বাড়িতে বেড়াতে গেছে, বাড়িতে আসার পরে ওর আবার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওর আবার হাজবেন্ড বিষ খেয়ে মারা গেছে।
কার সম্পর্ক ছিল?
আলমের সাথে, ওর বাড়ির একটা মেয়ের সাথে দুঃসম্পর্কের একটা চাচাতো বোন হয়, ওর সাথে সম্পর্ক সবাই জানে, আগাগোড়া ছিল। তখন বাড়ি থেকে আসার পরে আমি কি ব্যাপার, নিশ্চয়ই সুমার জানলাম, সুমার সাথে তুমি কথা বলছো এর জন্য মনে হয় ছেলেটা মানে ঝগড়া কইরা, এখন দেখো তিনটে বাচ্চা নিয়ে এখন মেয়েটা কি করবে, নিশ্চয়ই উনি এই জন্য বিষ খেয়ে মারা গেছে। সাক্ষী দিতে হইলে কিন্তু আমি যে ঠিকই সাক্ষী দেবো, যেই বলছি না আমি যে সাক্ষী দেবো, আরে তুই সাক্ষী দিবি এইটা বইলা আমাকে মাই শুরু করলো, তারপরে এরকম ফলোরে এইভাবে ধরে তিনটে আসাম, সে আলাদা বাসা নিল, আমাদেরকে আলাদা দিল, এইভাবে আমরা 4 মাস মানে আলাদা থাকি, আবার আলাদা, এই একদম মানে এই চিড়িয়াখানা এলাকায় আলাদা আলাদা। পরে আবার লাস্টে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, তখন আবার সে আইসে আবার একাত্রে বাসা নেয়, সে বাজার ঘাট সবকিছু বন্ধ করে দিয়েছে, সে গোপনে 11 সালে অলরেডি বিয়ে করে ফেলেছে
আরেকটা,
হ্যাঁ, কিন্তু আমি জানি না। সেই জন্য সে ছেলেমেয়ের দিকে নজর নাই, লেখাপড়া ছেলেমেয়ের বন্ধ করে দিয়েছে, মেয়ের কলেজে যাইতে পারতেছে না, মেয়েকে আমি কলেজে ভর্তি করছি, আমি ভর্তি করছি কমার্স কলেজে, কমার্স কলেজ দিয়ে মেয়ে পাস করছে। হঠাৎ করে একদিন ডাকনিতে যাই আমাকে আবার মারধর করলো, ফাটাই বলাইলো মাইরা, পরে পারে না ছেলে মেয়ে ছাড়াই, দুই ছেলে মেয়ে পারে না, পরে ছেলে করছে কি জানেন, ফুলরে পানি দিলে দিছে, টাইলসের বাসা তো, ফুলরে পানি চাইলে দিয়ে পরে আমার মেয়ে ছেলে ধাক্কা মারি ওর বাবার পানির ভিতরে বসাইয়া তারপরে আমাকে বাইর করে বাড়িয়েলার বাসায় পাঠিয়েছে, যে তুমি ওখানে যাইয়ে বাসো, তুমি ওখানে যাও, দৌড়িয়ে আমি ওর বাসায় গেছি। সে বাড়িয়েলার বাসায় যাইয়া সে আমাকে মানে এমন ভাবে সে নোংরা ভাবে কাপড় চোপড় ছিঁড়ে ফেলাইয়া মাইরা, মানে বাড়িয়েলা এত রাগ করছে বলার মতো না, যে এত বড় সাহস আমার বেডরুমে এসে আপনি বউ মারেন। তারপরে বাড়িয়েলা বলে এই লোকের সাথে থাইকো না, আলাদা হয়ে যাও। পরে সে করলো কি, বাসা ছেড়ে চলে গেল, বাসা অলরেডি কিন্তু 15 দিন আগে ছেড়ে দিচ্ছে, আমি কিন্তু জানি না। বাড়িয়েলা তখন বলে কি, আপনার বাসা তো সে ছেড়ে দিচ্ছে 1 তারিখে, যে কি বলেন, হ্যাঁ আমি কি, আমার ছেলে মেয়ে আছে, সংসার আছে, ছেলে মেয়ে অলরেডি লেখাপড়া করতেছি, কি বলেন আপনি? আমার ভাই ছোট ভাই ওকে বললো যে তোর বোনকে কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যা, তোর বোনের সাথে আমার বোনজনা হবে না। তখন বলে যে হ্যাঁ কিভাবে হবে, আপনি তো টাকা চাচ্ছেন আর মারতেছেন, এভাবে তো হয় না, ঠিক আছে আমার বোন খারাপ নিয়ে যাব। তখন আবার করলাম কি, বাড়িতে গেলাম, বাড়িতে আমি মাত্র গেছি 2 মাস হয়েছে, এর ভিতরে আমার মেয়ে কমপ্লেন করতেছে আম্মু তুমি চলে আসবো, আর সম্ভব না থাকা, কেন আমার ভাই যখন থাকে না স্কুলে যায় তখন তখন আমার আব্বা আমার উপরে হামলা চালায়, তখন এসে আমাকে পিছন থেকে জড়াই ধরে আমাকে আমার ইচ্ছে হাত দেয়।
হ্যাঁ ওকে ওকে জাস্ট স্টপ দিস, প্রিয় শ্রোতা আমরা কিছু বিষয় আসলেই প্রচার করতে চাই না, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে। এক্সট্রিমলি ইনটলারেবল উনি যেটা বলতে চাচ্ছেন আমরা আমাদের জায়গা থেকে বুঝে নিয়েছি, কিন্তু আমরা ডেসক্রিপশনটা বানাবো না। তারপর আপনি কি করলেন?
তারপর আমি চলে আসলাম, বলল যে আমি কিন্তু মেরে ফেলবো বাবাকে তুমি যদি না আসো। পরে আমি বাধ্য হয়ে আসলাম।
মেয়ে তখন কোন ক্লাসে পড়ে?
মেয়ে তখন অলরেডি আমি এসে ভর্তি করছি ইন্টারে, প্রথম ফার্স্ট ইয়ারে।
ওকে ওকে তারপর?
তারপরে হ্যাঁ সত্যি বাসায় এসে দেখতেছি যে তার বাবার হাতে এখানে জখম, কি ব্যাপার? মানে আমার একটা, আমি তো কাটিনের কাজ করতাম, একটা বড় কেচি আছে আমার, কেচি দিয়ে বাবাকে দিছে, তাই সে দেখতে যে হাতে, তখন আমার বোন আবার ছোট বোন এখানে কালীগঞ্জে থাকতো, ও আসছে বাসায়, এখন ও আমার বোন আর আমার সামনে আমার মেয়ে গলায় বটি ধরছে যে বেটারে জবাই দিয়ে ফেলাম, ওর জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, সারা জীবন মাকে জ্বালাইছে এখন আমাদের জ্বালায়। তখন আমরা ঠেকাই এই করেছি যে না, এই লোকের সাথে থাকা সম্ভব না। এর ভিতরে কি হলো, হঠাৎ করে গোয়েন্দা রিপোর্ট হয়ে গেল, আমি আবার থানায় জিডি করলাম, আমাকে মাইরে ফেলা আর হুমকি দিচ্ছে শুধু, আর অলরেডি মারার মতো মারাই ও আমাকে, গলা চেয়েছে অনেকবার মাইরে ফেলান ধরছে। তখন আমার বাচ্চারা বললো চলো থানায় যাই, দুই নম্বর থানায় পরে আপনার ওই যে মিরপুরে যে দুই নম্বর থানা, ওখানে আমি কমপ্লেন করলাম, জিডি করলাম, জিডি কইরা তারপরে গোয়েন্দা রিপোর্ট হইলো, পরে সাংবাদিক এসে বুড়ে গেল, ওনাদের ওগুলো আসলে ওনাদের ওখানে লেখা আছে নাম, গোয়েন্দার ডিবির লোক আসলো, বাসা বুড়ে গেছে এখন, এখন বাড়ি গেলে তো মানে ই হয়ে গেছে, কি ব্যাপার এখন উল্টা, সে সাংবাদিকের সামনে ওর বাবা উল্টো কমপ্লেন করতেছে মেয়ের আর আমার। তখন উনি যখন বলা শুরু করছে তখন আমি বিস্তারিত বলতে বাধ্য হয়েছি, আর কাগজপত্র আমার তো নথিপত্র দুনিয়ে আসছিল সব কিছু দিয়েছি, একদম থানায়ও দিয়েছি এতগুলি, আর ওখানেও যে মিথ্যা না সত্যি আপনারা দেখতে পারে। তখন বলে যে আপনি আইন সালিশ কেন্দ্রে যান, সমাধান ওখান থেকে হবে। আর ওনারা ওই কথা শুই না, ক্রাইমের একটা ই হইতো, ওনারা ক্রাইমের এসে আমাদেরকে দেখাইছে পুরো পরিবার তিনজনের সহ। তারপরে আমি আইন সালিশ কেন্দ্রে গেলাম, চার মাস ওখানে দৌড়দৌড়ি করছি, ওনারাও যথেষ্ট চেষ্টা করছে, চেষ্টা পরিবার সংসারটা যাতে থাকে, সবাই তো এই চেষ্টাটাই চালায়, কিন্তু আলাদা আলাদা যখন কাউন্সিলিং করছে মেয়ে ছেলের আমার সবার, তখন ওনারা বলছে যে না এখন আপনি সমাধান হইতে পারেন, এখন আপনি আলাদা হয়ে যেতে পারেন। তবে আমার তো কাবিন নেই, কিভাবে আলাদা হব। তখন ওনারা মানে ব্যবস্থা করে আইনের মাধ্যমে কিভাবে আমাকে এই করে তারপর ওইভাবে আমি ডিভোর্সটা দিই।
কত সালে দিলেন?
এই যে ১৩ সালে।
১৩ সালে সংসার করেছিলেন? কত সালে সংসার শুরু করেছিলেন কত সালে জানো?
৯৩।
৯৩ সালে সংসার শুরু করেছে, তার মানে হচ্ছে আপনার ২০ বছরের সংসার।
হ্যাঁ, ২০ বছর ৫ মাস।
২০ বছর ৫ মাসের সংসার, ২০টা বছর জীবন থেকে শেষ করে দিলেন।
আমি কিন্তু কখন যে ২০ বছর গেছে আমি কিন্তু জানি না, তখন আমার হুশ হয়েছে যে আমার জীবন থেকে এই বছরগুলো চলে গেছে, সত্যি এইভাবে এইভাবে মানে চলতেই ছিল, চলতেই।
আপনার ছেলেমেয়েরা কখনো আপনাদেরকে জিজ্ঞেস করেনি যে আমাদের
১০০% বলে?
না না না, শেষ করি প্রশ্নটা, আপনার প্রশ্নটা শোনার চেষ্টা করেন। আপনার ছেলেমেয়েরা কি কখনো জিজ্ঞেস করেনি আপনাদেরকে যে আমাদেরকে দুনিয়াতে কেন নিয়ে এসেছো?
হ্যাঁ, আমার মেয়ে বলে সবসময় যে আমি যখন হয়েছি আমাকে এতিমখানায় কেন ভর্তি করে দাও নাই, এতিমখানায় দিয়ে দিতা বা কাউকে দিয়ে দিতা, কিন্তু তুমি কেন তোমার জীবন নষ্ট করছো, আর তুমি কেন আমাদেরও জীবন নষ্ট করলা, এটা নিয়ে তো কমপ্লেন তাদের সবসময়ের জন্য।
আমরাও যারা সংসারে বিভিন্ন রকমের অশান্তিতে আছেন তাদেরকে আজকের এই স্টোরিটা শুনিয়ে বলতে চাই যে এই স্টোরিতে আমরা আগাগোড়া অনেক কিছু মিউট করেছি, আমরা চাই না কোনো সংস্থা, কোনো অফিস, কোনো বিশেষ কর্তৃপক্ষের কোনো বদনাম হোক, এবং সেই জায়গাটা থেকেই এটা মিউট করা হয়েছে। কিন্তু যে অফিসের কথা এসছে, যে সংস্থাটির কথা এসছে, তারা সত্যি সত্যি অসাধারণ মহানুভবতার পরিচয় দিয়েছে, এবং এতটা মহানুভবতার পরিচয় আসলে দেবার কথা না, এবং তারা মহানুভবতার পরিচয় দিয়েছে বলেই এই ভদ্রমহিলার পাশে তারা বারবার দাঁড়িয়েছে এবং সংস্থাটিকে টিকা রাখানোর জন্য চেষ্টা করেছে। উই রিয়েলি স্যালুট দিস অর্গানাইজেশন। কিন্তু আমি এই ঘটনাটাকে দেখতে চাই বাংলাদেশের সাধারণ মানুষের একজন, একটা সাধারণ মহিলা এবং সাধারণ নারীর জীবনের ঘটনা হিসেবে, সেই জায়গাটি থেকে উনি যা করেছেন ২০ বছর যাবৎ, একটা যদি ওনার কথাগুলো আমরা মেনে নিই, একজন নরপশুকে বারবার জীবনে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করেছেন, হুইচ ইজ গ্রেট মিস্টেক নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে হলো তার বাবা মা যে কাজটি করেছে সেটা হচ্ছে গ্রেট এরর, সবচেয়ে বড় ভুল। এত কিছুর পরেও বাবা মা বারবার ওই মানুষটির কাছে পাঠিয়েছে, তাকে শেল্টার দেয়নি, এবং এত কিছু জানার পরও যখন বিয়ে করবে না তার অবস্থায় মান সম্মানের কথা চিন্তা করে এই মেয়েটাকে শেষ পর্যন্ত এই লোকটির হাতেই গুছে দিয়েছে, এবং এটা হচ্ছে মারাত্মক রকমের ভুল। তারপরের ভুলটা হচ্ছে মেয়েটিকে কেবল ক্লাস ৫ পর্যন্ত পড়িয়েছে, বেশি পর্যন্ত লেখাপড়া করেনি। এই যে সামাজিক বাস্তবতা, এই সামাজিক বাস্তবতা এখন আমাদের সমাজে আছে কিনা আমি ঠিক জানি না, এটা একসময় ছিল, এবং সেটা তো আরো বড় একটা ভুল। যাই হোক, সবচেয়ে বড় সাফার আর কি জানেন, নিজের জীবনটা তো শেষ হয়ে গেল গেলই। এই যে দুটো বাচ্চা, এরা যে আসলো, এরা মানসিক ভাবে যে সময়টা ছোটবেলা কিশোর সময় বড় হওয়ার কথা ছিল সুস্থভাবে, তারা আসলেই পায়নি সেই সময়টা। আই হোপ তারা ফিউচারে অনেক ভালো একটা সিচুয়েশন পাবে, ফিউচারে তাদের ক্যারিয়ারটা অনেক ভালো হবে, নিশ্চয়ই শুভকামনা থাকবে সেটার জন্য। কিন্তু বারবারই একটা কথা বলতে চাই হ্যালো ৮৯২০ থেকে, যদি এইরকমই হয় সংসার টানা পড়েনের, সেটাকে প্রলং করার কোনো দরকার নেই, সেটাকে টেনে হেঁচড়ে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। সুযোগ দেন একবার, দুইবার, তিনবার, যখন সুযোগের একেবারে অন্তিম পর্যায়ে চলে আসবেন তখন সেটা শেষ করেন। বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাই বলেন, নিজের জীবনের দিকে তাকাই বলেন, সোসাইটির দিকে তাকাই বলেন, একটা জীবন অনেক মূল্যবান। ঠিক আছে, দুবেলা না খেয়েও যদি আপনি সুখে শান্তিতে থাকেন তাহলে সেটাই জীবন। আর তিন বেলা খেয়ে গায়ে প্রচুর পরিমাণ অলংকার জড়িয়ে এবং অসম্ভব অসম্ভব সোসাইটি সুন্দর সুন্দর গাড়ি বাড়ি পোশাক সবকিছু মেনটেন করে রাতের বেলা যদি শান্তিতে ঘুমোতে না পারেন, এটা কোনো জীবনই না। ঠিক আছে, এবং হিউম্যান লাইফ একবারের জন্যই, এটাকে দয়া করে স্পয়েল করবেন না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বললাম, এন্ড দিস ইজ ভেরি ভেরি রিয়েলি ইম্পর্টেন্ট। এর প্রত্যেকটা মানুষই আমরা সংসারের মধ্যে ঢুকে গেলে সামহাও এটাকে একটা এমন কিছু মনে করি যে এটাকে থাকতেই হবে, নাহলে সমাজ কি বলবে, পরিবার কি বলবে। আরে বাবা, সমাজ পরিবার তোমাকে ফিট করায় না, খাওয়ায় না। তুমি আগে তোমার নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নাও তুমি স্টে করতে পারো কিনা, যদি না পারো তাহলে পথ বেছে নাও। এবং সেখানে জোর জবরদস্তি করে আরো কিছু মানুষের জীবন হেল করে দেওয়া, নিজের মানুষ নিজের জীবনটাকে হেল করে দেয়া, দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। আজকের হেলো 8920 এই পর্যন্তই। আমরা নিঃসন্দেহে আগামী পর্বে আবারও ফিরব এবং আশা করছি সেই জীবনের গল্প আপনাদেরকে কিছু না কিছু শেখাবে। আপনার এক কথায় যদি কিছু বলার থাকে আমাদের লিসনারদেরকে, একদম ছোট করে বলেন,
যে কারণে আমি আসছি, শুধু একমাত্র কোনো কিছু চাওয়ার আশা নেই, পাওয়ারও আশা নেই, এই জন্য না আমি আসছি যে আমার জীবনের কথা শুনে যেন আর দশটা সমাজে মানুষ ভালোভাবে যেন মানে এটা বুঝতে পারে, এই দুজনের ভুল যেন আর কেউ না করে, আর আমার মতো যেন ভুল কেউ না করে কোনোদিন, যে স্বামী স্বামী সংসার জীবন ছেলে মেয়ে এই যে বাহিবা যেন জীবনের এই ধরনের কোনো কিছু যেন কোনোদিন যেন এগুলো ধৈর্য না ধরে। আমি অনেক বড় ভুল করছি, আমার বাচ্চারাও সব সময় বলে যে তুমি তোমার জীবন থেকে তুমি তুমি তো ভুল করছো করছো, আমাদের জীবনটাও তুমি বরবাদ করছো, আমাদের শেষ করে দেখো, তোমার মা বাবাও ভুল করছে, আমার মা বাবা 100% ভুল করছে, আর তার সাথে তারা যদি গাইড দিত আমাকে আমাকে ই করতে তাহলে আমি এই ভুলটা করতাম না কখনই। প্রত্যেকটা মা বাবা যেন ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখায়, লেখাপড়া জানি না দেখে আমি অনেক দুর্বল, আজকে আমি একমাত্র এই কারণে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে যে আমি লেখাপড়া জানি না।